exclusively on FusionBD.com.
Guasha.
Guasha.
শুনছেন এবিসি রেডিও 89.2 FM। শুরু হয়ে গেছে আপনাদের প্রিয় অনুষ্ঠান কুয়াশা, আর আপনাদের সঙ্গে আছি আরজে শামিম। আর আজকে কুয়াশা এক্সপ্রেসে যে সত্য ঘটনাটি শুনবো তার নাম হচ্ছে ইয়ার্স ইন হেল। আসুন তাহলে শুনি কুয়াশা এক্সপ্রেসে সত্য ঘটনা ইয়ার্স ইন হেল, তারপরে আবার ফিরে আসছি। ম্যান ইজ মর্টাল, এ কথা আমরা সবাই জানি। মানুষের ভাগ্যে মৃত্যু অবধারিত। এই পৃথিবীতে একবার জন্মালে মরতে তো হবে। জন্ম, জীবন, মৃত্যু, তারপর আছে স্বর্গ কিংবা নরক। স্বর্গ পরম সুখের একটি স্থান, আর নরক অচিন্তনীয় কষ্টের। যারা এই পৃথিবীতে ভালো কাজ করে তারা মৃত্যুর পর স্থান পায় স্বর্গে, আর যারা খারাপ কাজ করে তারা যায় নরকে। কিন্তু মৃত্যুর আগেই যদি কেউ নরকে পৌঁছে যায়, ভাবছেন কি করে সম্ভব? আজকের এক্স ফাইলসে তেমনই এক কাহিনী শুনব। কুয়াশা
এক্স ফাইলস।
ওহাইও স্টেট অফ ইউএস এর জনপ্রিয় একটি শহর, উত্তর আমেরিকার চতুর্থ বৃহত্তর লেক, লেক এরির একদম কুলে অবস্থিত এই শহরটি। এই শহরে বসবাস করত জিনা ডেজিসাস, অ্যামান্ডা বেরি আর মিশেলি নাইট। এই তিন তরুণীর বয়স 13-23 বছরের ভেতর। একজন পড়ত স্কুলে, একজন কলেজে, আর একজন ইউনিভার্সিটিতে। তিনটি বয়সে তিনটি মেয়ে। ক্লাস, বন্ধু বান্ধব, কাজ, আড্ডা, পরিবার, এই নিয়েই তো তাদের জীবন। সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু ছোট্ট একটা ভুল বদলে দিয়েছে তাদের পুরো জীবন। 2002-2004 সালের মধ্যে একজন না দুজন না তিনজনই ভিন্ন ভিন্ন সময়ে একই ফাঁদে পা দিয়েছিল। আর কি হয়েছিল তাদের পরিণাম তা শুনবো আজকের কুয়াশার এক্সফাইলসে। মিশেলি নাইট, মিশেলি নাইটের জন্ম আর ছোটবেলা থেকেই সে ওহাইওর ক্লিভল্যান্ড শহরে বসবাস করত। 21 বছর বয়সী তরুণীর জন্ম 1981 সালের এপ্রিল মাসে। বাবা মায়ের ছাড়াছাড়ি হয়ে গেছে অনেক আগে। ছোটবেলায় সে অগ্নিকাণ্ড নির্বাপনকারী হতে চাইত, কিন্তু পরবর্তীতে সেই ইচ্ছা পাল্টে তার মনে আকাঙ্ক্ষা জাগল সে পশু চিকিৎসক হবে। তার উচ্চতা ছিল 4'7", তাই তাকে ক্লাসের সবাই শর্টি বলে ডাকত। এছাড়াও আরো অনেক কিছু বলে অনেকে রাগাত তাকে। সে তার মাকে এটা বললে তার মায়ের কথাগুলো খুব একটা আমল দিত না। হঠাৎ সন্তান সম্ভব হয়ে যাওয়ায় তাকে কলেজ ছেড়ে দিতে হয়। প্রেমিকের সাথেও সম্পর্ক ভেঙে ফেলে সে। কয়েক মাস পরে তার ফুটফুট একটা ছেলে সন্তান হয়, যার নাম রাখা হয় জয়ী। সন্তান হওয়ার পর মিশেলি তার মায়ের সাথেই থাকা শুরু করে, কারণ মিশেলি একটা রেস্টুরেন্টে কাজ করত। তাই ছেলেকে দেখাশোনা করার জন্য তার মাকে খুব বেশি প্রয়োজন ছিল। কিন্তু তার মায়ের নতুন বয়ফ্রেন্ড ছোট্ট ছেলেটার গায়ে হাত তুলত যখন মিশেলি বাসায় থাকত না। তাই কোচ সিদ্ধান্ত নেয় যে মিশেলের ছেলে জয় ফস্টার কেয়ারে থাকবে, আর মাঝে মাঝে আসবে মিশেলের সাথে দেখা করতে। 2002 সালের 23 অগস্ট মিশেলি তার কাজিনদের সাথে দেখা শেষ করে হেঁটে বাসার দিকে ফিরছিল, আর মাঝ রাস্তায় তার দেখা হয়ে গেল ওর আগে স্কুল বাস ড্রাইভার, একই সাথে তার এক বান্ধবীর বাবা অ্যারিয়েল ক্যাস্ট্রোর সাথে। সে প্রথমে খুব ভালো ব্যবহার করে, বলে সে তাকে বাসায় পৌঁছে দেবে। মিশেলি আর কিছু না ভেবে উঠে পড়ল গাড়িতে। যেতে যেতে রাস্তায় এরিয়ালের সাথে তার অনেক কথা হলো। একসময় সে বলল তার বাসায় নাকি একটা কুকুরছানা আছে যেটা সে আর রাখতে চায় না, তাই মিশেলি চাইলে সেটা নিতে পারে। মিশেলি সঙ্গে সঙ্গে নিতে রাজি হয়ে গেল, কারণ কুকুরছানা তার এবং তার ছেলে দুইজনেরই খুব পছন্দ। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, সে কুকুরছানা নিয়ে আর যাওয়া হলো না ছেলের কাছে। অ্যামান্ডা বেরি, অ্যামান্ডা বেরির জন্ম 1986 সালের 22 এপ্রিল। 16 বছর বয়সে এই তরুণী তার বাসা থেকে কিছুটা দূরে এলাকার এক বার্গার কিং এ পার্ট টাইমে চাকরি করত। 2003 সালের 21 এপ্রিল, অর্থাৎ তার জন্মদিনের ঠিক আগের দিন, অ্যামান্ডা রাতের রেস্টুরেন্টে কাজ শেষ করে তার বাড়ির দিকে রওনা দিয়েছিল হেঁটে। আর ঠিক তখনই তার দেখা তার আগের স্কুল বাস ড্রাইভার অ্যারিয়েল ক্যাস্ট্রোর সাথে। অ্যারিয়েলের সাথে গাড়ি থাকায় সে অ্যামান্ডাকে বাসায় পৌঁছে দেওয়ার কথা বলে। সেও রাজি হয়ে যায়, উঠে বসে গাড়িতে। কিন্তু সে কি জানত এটাই শেষ দিন তাকে পৃথিবীতে শেষবারের মতো জীবিত দেখা যাচ্ছে? সবশেষে জিনা ডেজাসাস, 1990 সালের পহেলা এপ্রিল ওহাইওর ক্লিভল্যান্ড শহরে তার জন্ম হয়। মা বাবা একটা ভাই আর একটা বোন, এই পাঁচজনেরই পরিবার তার। মায়ের নাম ন্যান্সি রুইজ আর বাবা ফিলিক্স ডেজিসাস, ভাই রিকার্ডো আর বোনের নাম মায়রা। 14 বছর বয়সে জিনা প্রায় স্কুল থেকে হেঁটে বাসে আসত। এরকমই 2004 সালের 2 এপ্রিল স্কুল শেষে হেঁটেই রওনা দিয়েছিল বাসার উদ্দেশ্যে। মা পর্যাপ্ত বাস ভাড়া দিয়ে দিয়েছিল, কিন্তু জিনা প্রতিদিনই সে টাকাটা জমিয়ে রাখত। বাড়ি ফেরার অন্যান্য সময় তার এক বান্ধবী তার সাথেই থাকত, কিন্তু সেদিন তার বান্ধবী অসুস্থ থাকায় সে স্কুলে যায়নি। তাই বাসে ফেরার পথটা তাকে একাই যেতে হচ্ছে। রাস্তায় হাঁটতে হাঁটতে দেখা হয়ে গেল পুরনো স্কুল বাস ড্রাইভার অ্যারিয়াল ক্যাস্ট্রোর সাথে। সে তার গাড়িতে ছিল, গাড়ি থামিয়ে লিফট দিতে চাইল আর জিনা সরল মনে উঠে গেল গাড়িতে। কিন্তু সেদিন জিনা আর বাড়ি ফেরেনি। একের পর এক মেয়েদের এভাবে অপহরণ করে গেল অ্যারিয়াল ক্যাস্ট্রো। আচ্ছা কে অ্যারিয়াল ক্যাস্ট্রো? 1960 সালের 11 জুলাই পোর্টোরিকোর রাজধানী সান জুয়ানে জন্ম নেয় অ্যারিয়াল ক্যাস্ট্রো। তার বাবার নাম পেড্রো ক্যাস্ট্রো আর মায়ের নাম লিলিয়ান রড্রিগেস। সে যখন খুব ছোট তখন তার মা বাবার ডিভোর্স হয়ে যায়। ডিভোর্সের কিছুদিন পরেই অ্যারিয়াল তার মা আর 3 ভাই বোনদের নিয়ে চলে আসে ইউএসএ। প্রথমে তারা থাকতে শুরু করে পেনসেলভেনিয়াতে, কিন্তু পরবর্তীতে তারা ওহাইওর ক্লিভল্যান্ড শহরে চলে আসেন, যেখানে অ্যারিয়াল ক্যাস্ট্রো বাবাও থাকত। তার বাবাও এই সময় আবার তাদের সাথে থাকা শুরু করে। 1979 সালে ক্লিভল্যান্ডের লিঙ্কন ওয়েস্ট হাই স্কুল থেকে সে তার গ্রাজুয়েশন শেষ করে। এরপরেই অর্থাৎ 1980 সালে তার পরিবার আবার বাসা বদলে ফেলে। সেখানে তাদের বাড়ির সামনের বাড়িতে থাকত গ্রিমিলডা ফিগুয়েরা। প্রথম দেখাতে তার একজন আরেকজনকে ভালোবেসে ফেলে, তারপর প্রেম, এভাবেই চলতে থাকে। 1992 সালে 2207 সেইমোর এভিনিউতে অ্যারিয়াল একটি বাড়ি কেনে। সেখানে সে এবং গ্রিমিলডা একসাথে বসবাস করা শুরু করে। পরবর্তীতে গ্রিমিলডার বোন এলজা ক্যারাবেলা জানায় অ্যারিয়াল আর গ্রিমিলডার মাঝে সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু তারা যখন থেকে একসাথে থাকা শুরু করল ঠিক তখন থেকেই সব কেমন যেন ওলট পালট হয়ে যেতে শুরু করলো। অ্যারিয়াল নাকি প্রায় গ্রিমিলডাকে মারধর করত, মেরে নাক হাত পাও ভেঙে ফেলেছিল। আবার সে একদিন খুবই তুচ্ছ একটা কারণে গ্রিমিলডাকে দোতলা সিঁড়ি থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়েছিল, যেটা সে মাথায় অনেক বেশি আঘাত পায়। এতে তার মৃত্যু হতে পারত। অ্যারিয়ালের বিরুদ্ধে পারিবারিক সহিংসতার মামলা করার পর তাকে পুলিশ আটক করে, কিন্তু খুব বেশি দিন শাস্তি দেয় না। 1996 সালে গ্রিমিলডা অ্যারিয়ালের বাসা থেকে বেরিয়ে যায়, অ্যারিয়াল আর তার 4টা সন্তান। কিন্তু সে অনেক সহিংস প্রবণ হওয়াতে গ্রিমিলডা কোর্টে আপিল করে সে তার বাচ্চাদের তার হেফাজতে রাখতে চায়। পুলিশ আবারও অ্যারিয়ালকে গ্রেফতার করলেও কোনো শাস্তি না দিয়ে ছেড়ে দেয়। অ্যারিয়াল তার গার্লফ্রেন্ডকে বারবার হুমকি দিতে থাকে যে সে তাকে মেরে ফেলে বাচ্চাদের নিয়ে যাবে। ভয় পেয়ে সে অ্যারিয়ালের বিরুদ্ধে একটি রেস্ট্রেইনিং অর্ডারের জন্য আবেদন করে। আবেদনটা প্রথমে গ্রহণ করা হলেও কয়েক মাস পরে আবার তা বাতিল হয়ে যায়। এরপর গ্রিমিলডা 2012 সালে মৃত্যুবরণ করে ব্রেন টিউমারের কারণে। অ্যারিয়াল ক্যাস্ট্রো প্রেশার ক্লিভল্যান্ড মেট্রোপলিটন স্কুল ডিস্ট্রিক্টের বাস ড্রাইভার ছিল, কিন্তু কিছু কারণে তাকে চাকরি থেকে বের করে দেয়া হয়। যেমন বাসে স্কুলের বাচ্চা থাকা অবস্থায় অবৈধভাবে ইউটার্ন নেয়া, ঘরের বাজার করতে যাওয়ার সময় এই বাস ব্যবহার করা, একবার খাবার খেতে যাওয়ার সময় বাসে একটা বাচ্চাকে রেখে লক করে দেয়া, আর যেখানে সেখানে বাস রেখে ঘুমিয়ে পড়া, এইসব কারণেই তার চাকরি চলে যায়। অ্যারিয়াল ক্যাস্ট্রো 2002, 2003 আর 2004 এই 3 বছরে সে 3টা মেয়েকে অপহরণ করেছিল। প্রথমে 2002 সালের 23 আগস্টে মিশেলি নাইট, এর আগে সে এমন কিছু করেনি, এটাই তার সর্বপ্রথম অপহরণ। মিশেলিকে অপহরণ বা বলা যায় ভুলিয়ে ভালিয়ে তার বাড়িতে নিয়ে যাওয়ার পর তার বাড়ির দোতলায় নিয়ে মিশেলের হাত আর পা একসাথে বেঁধে রাখে, তার হাত পা আর গলা ধরে তাকে উপরে টেনে তুলে কয়েকবার, তারপর তাকে সেখানে ফেলে রেখে যায়। একদিন যায়, 2 দিন যায়, কেউ আর আসে না। এভাবে পার হয়ে যায় 3 দিন, তারপর তৃতীয় দিন সে বাড়ি ফেরে। মিশেলকে সেদিন কিছু খাবার খেতে দেয়, তারপর একে একে মিশেলের সাথে এসে যোগ দেয় অ্যামান্ডা আর জিনা। শুরু হয় 3 তরুণীর বন্দি জীবন। সময় ভিন্ন ভিন্ন হলেও এই 3 জনই একইভাবে ফাঁদে পা দিয়েছে, মনের সরলতাই তাদের কাল হয়ে দাঁড়িয়েছিল। অ্যারিয়াল এই 3জনকে প্রথমে বাড়ির নিচের বেজমেন্টে আটকে রাখে। সে বাড়িটা কেনার সময় যেন দেখে কিনেছিল সবকিছু, এত বড় বাড়ি আর বাড়ির আশপাশটা তো মানুষের আনাগোনা এত কম যে 3টা মেয়েকে অপহরণ করে এনে আটকে রাখলো বছরের পর বছর, কিন্তু কেউ একটু টের পেল না। অ্যারিয়াল মানসিকভাবে তাদের কাবু করে ফেলেছিল। একই তো বাড়িটা এমন এক জায়গায় যে এর ভেতর থেকে তারা যতই চিৎকার করছিল বাইরে থেকে সেটা কেউ শুনতে পাচ্ছিল না। আবার অন্যদিকে শারীরিক ভাবেও খাবার না দিতে দিতে তাদের দুর্বল করে রেখে দেওয়া হচ্ছিল আস্তে আস্তে। এরকম অবস্থা এক বছর না দুই বছর না বরং দশ বছর, দশ বছর সেই বাড়িটিতে বন্দী ছিল এই তিনটি মেয়ে। তাদেরকে দিনে একবার খাবার দেয়া হতো, সেই খাবারটা কখন দেয়া হবে সেটারও কোনো ঠিক ছিল না। অ্যারিয়েলের মন মতো চলত সব, মাঝে মাঝে আবার খাবারই দিত না কাউকে। অত্যাচার শুধু খাবার না, অন্য সবকিছু নিয়েই চলত। সেখানে তিনজনের জন্য বাথরুমের ব্যবস্থা ছিল মাত্র একটি প্লাস্টিকের গামলা। তাদেরকে গোসল করতে দেয়া হতো সপ্তাহে একবার, আর এর সাথে ছিল যৌন নিপীড়ন। আর শুধু তাই না, তাদের শারীরিক ভাবেও খুব অত্যাচার করা হতো। এই দশ বছর অ্যারিয়েলের কাছে বন্দী থাকা অবস্থায় মেশিনে পাঁচবারের মতো সন্তান সম্ভব হয়, আর এই পাঁচবারই অ্যারিয়েল তার উপর শারীরিক নির্যাতন চালিয়ে বাচ্চা নষ্ট করে ফেলে। কখন হাত পা বেঁধে খুব জোরে জোরে পেটে আঘাত করে, কখন তাকে দেয়ালের দিকে ছুড়ে মারে, আর কখনো দিনের পর দিন খেতে না দিয়ে। মিশেলের প্রতি অ্যারিয়েলের ব্যক্তিগত কোনো ক্ষোভ ছিল না, তবে মিশেলই দেখতে তার প্রাক্তন প্রেমিকার মতো ছিল, তাই হয়তো সব রাত তার উপরে ফেলত। অ্যারিয়েল তাকে এত মারত যে পুরো মুখ ফুলে গিয়ে তার শ্বাস নিতে কষ্ট হতো, তার খালি চোখে দেখতেও সমস্যা দেখা দিতে লাগল। শুধু হাত না, সামনে যা পেত তাই দিয়ে মারতে যেন সে পৈশাচিক আনন্দ পেত। কয়েক বছর পর তার চেহারা চিনতেই পারা যায় না, দাঁতের সামনের অংশ কিছু ভেঙে গেছে, ঠোঁট আর গাল কেটে গেছে, কপালে খামচির দাগ। তাকে যেন চিনতে হলে খুব ভালো ডাক্তারের কাছে নিয়ে গিয়ে তার চেহারার পুনর্গঠন করতে হবে। আবার সে একটানে শুনতে পাওয়ার ক্ষমতাও হারিয়ে ফেলে। কুকুর অনেক ভালোবাসত মিশেলে। একটা সময় সে এরিয়েলকে অনুরোধ করে তাকে একটা কুকুর এনে দেওয়ার জন্য। এরিয়েল তার কথা রাখে, কিন্তু একদিন তার উপর অত্যাচার করার সময় সে কুকুরটা বাধা দেওয়ার চেষ্টা করে। এরিয়ালকে কুকুরটা কামড় দেয়। এটা সহ্য করতে না পেরে এরিয়াল সবার সামনে কুকুরটাকে গলা কেটে মেরে ফেলে। আবার অন্যদিকে বাকি দুইজন অর্থাৎ জিনা ডিজেসাস আর অ্যামান্ডা বেরির বাসার সবাই তাদের খোঁজাখুঁজিতে কোনো কমতি রাখছিল না। নিখোঁজ সংবাদ পুলিশে খবর দেয়া, নিখোঁজ সংবাদ পত্রিকায় ছাপানো, নিখোঁজের পোস্টার বানিয়ে সেটা শহরের সব জায়গায় ছড়িয়ে দেয়া, এসবই করছিল তার পরিবার। কিন্তু মিশেলের পরিবার তেমন কিছুই করছিল না। শুরুতে একটু খোঁজাখুঁজি তারা চালিয়েছিল ঠিকই, কিন্তু পরে আর কোনো তাগাদা দেয়নি। এটাও এরিয়েলকে অনেক বিরক্ত করছিল, তাই সব মিলিয়ে সে তার রাগ আর ক্ষোভ মিশেলের উপরেই ঢালত। তারা সেখান থেকে বের হওয়ার অনেক চেষ্টা করেছে, কিন্তু প্রতিবারই কোনো না কোনোভাবে এরিয়েলের কাছে ধরা খেয়ে গেছে। আবার অন্যদিকে এরিয়েল নিজেও চালাকি করত তাদের সাথে। সে ইচ্ছে করে রুমের দরজা খোলা রেখে বাইরে চলে যেত, আর যেই রুম থেকে বের হওয়ার চেষ্টা করত অমনি পাশ থেকে এসে সে ধরে ফেলত তাদেরকে। আর সেদিন তাদের উপর চালাত অমানবিক অত্যাচার। এ যেন তার কাছে লুকোচুরি কিংবা ছোঁয়াছুঁয়ি খেলার মতোই, তাই সবসময় সেখানকার সবাই যেন হাল ছেড়েই দিয়েছিল, কেউ আর বের হওয়ার চেষ্টা করেনি। এটাই যে তাদের নিয়তি তারা মেনে নিয়েছিল। ২০০৬ সালে অ্যামান্ডার সন্তান সম্ভব হয়। এরিয়াল যেন এতে অনেক খুশি হয়। সেই সময়টা তার উপর একটু বিশেষ যত্ন নেওয়া শুরু করে। তারপর ডিসেম্বর মাসে এরিয়াল মিশেলিকে আদেশ দেয় সে যেন অ্যামান্ডার সন্তান প্রসবে তাকে সাহায্য করে। তাকে হুমকি দেয় যে বাচ্চার কিছু হলে বা মারা গেলে তাকেও মেরে ফেলা হবে। অ্যামান্ডার সন্তান প্রসবের প্রক্রিয়াটা বাড়ির পেছনে ছোট্ট একটা পুলে হয়। একটা মেয়ে সন্তান প্রসব করার পর সে ছোট্ট শিশুটা শ্বাস নেওয়া বন্ধ করে দিয়েছিল, কিন্তু মিশেলে অনেক চেষ্টা করে তার শ্বাস ফিরিয়ে আনে। একটু বড় হওয়ার পর এরিয়েল প্রায় মেয়েটাকে নিয়ে বাইরে ঘুরতে যেত। বেশিরভাগ সময় সে যেত তার মায়ের বাসায়। মাকে বলতো এটা তার প্রেমিকার মেয়ে। মেয়েটা তাকে বাবা আর তার মাকে দাদি ডাকত। ২০১৩ সালে ৬ মে এরিয়েল প্রতিদিনের মতো তার পৈশাচিক অত্যাচার শেষ করে বেরিয়ে যায় বাড়ি থেকে, কিন্তু সেদিন যাবার সময় সে বেসমেন্টের দরজা লক করতে ভুলে যায়। প্রথমে জিরা ভাবে এটা হয়তো আবার কোনো একটা চাল, সে ইচ্ছে করে দরজা খোলা রেখে গেছে আর বের হলেই তাদেরকে ধরে ফেলবে। কিন্তু অ্যামান্ডা সাহস করে আস্তে আস্তে দরজা দিয়ে বের হয়। বের হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে অপেক্ষা করে, কারণ সে তখনও বিশ্বাস করতে পারছিল না যে সেই নর পিশাচটি আসলে দরজাটা খোলা রেখে চলে গেছে। সে তার ৬ বছর বয়সী মেয়েটিকেও ডাক দিয়ে তার সাথে বের হবার জন্য। বাকি দুইজনকে বলে ভয় না পেয়ে তার পেছন পেছন আসতে। সেদিন দীর্ঘ 10 বছর পর অ্যামান্ডা বাইরের পরিবেশ দেখতে পায়। সে সাথে সাথে 911 ফোন দেয়, পুলিশদের জানায় তাদের অবস্থার কথা আর যত তাড়াতাড়ি সম্ভব সেখানে পৌঁছতে বলে, কারণ যে কোনো মুহূর্তে এরিয়াল চলে আসতে পারে। বাড়ির মেইন গেট তখন লক করা। সে প্রাণপণে চিল্লাতে থাকে, তার চিৎকার শুনে এক প্রতিবেশী ছুটে আসে, কিন্তু সে কোনো সাহায্য করতে পারে না, কারণ লোকটা ছিল একজন স্প্যানিশ। ইংরেজিতে খুব একটা কথা বলতে পারত না সে, আর বুঝতে পারত না। তারপর আরেকজন আসে, যার নাম কর্ডেরো। অবশেষে সে দরজা ভেঙে তাদের বাড়ি থেকে বের করতে সফল হয়, কিন্তু বাকি দুইজন মানে জিনা আর মিশেলি তখনও বাড়ির ভেতরে। তারা এত বছরের ভয় কাটিয়ে উঠে বের হতে পারেনি। বের হতে গেলেই তাদের বারবার মনে হয়েছে অ্যারিয়াল হয়তো পাশ থেকে এসে আবার ঝাঁপিয়ে পড়বে তাদের উপর, আবার পৈশাচিক শারীরিক নির্যাতন চালাবে তাদের উপর। কিন্তু কিছুক্ষণ পরে অ্যামান্ডার কথা মতো পুলিশ ফোর্স চলে আসে সেই বাড়িতে। তারপর তারা সেই দুইজনকে উদ্ধার করে বের করে আনে আর সাথে সাথে হাসপাতালে পাঠিয়ে দেয়। জিনা তার পরদিনই হাসপাতাল থেকে ছুটি পেয়ে যায়, কিন্তু মিশেলির পুরোপুরি ঠিক হতে 4 দিন সময় লাগে। মানে সে হাসপাতাল থেকে ছুটি পায় মে মাসের 10 তারিখে। 2013 সালের 6 মে, মানে যেদিন তিনজন তরুণী একযোগে নরক থেকে বের হয়ে আসতে পারে, সেদিনই সেই নরকের মালিক এরিয়ালকে পুলিশ ধরে ফেলে। প্রথম প্রথম সে কিছুই বুঝতে পারে না, কারণ সে যে ভুলে দরজা খোলা রেখে চলে এসেছে সেটা সে কোনোদিন কল্পনাও করতে পারেনি। প্রথমে সে অস্বীকার করে, কিন্তু পরে আবার ঠিকই সব মেনে নেয়। মে মাসের 8 তারিখে অপহরণ আর 3 জনের ধর্ষণের মামলায় আসামি করা হয় এরিয়ালকে, আর সেই মুহূর্তে তাকে 10 বছরের জেল দেয়া হয়। এরিয়াল প্রথম কোর্টে দাঁড়ায়, ক্লিভল্যান্ড মিউনিসিপ্যাল কোর্টে 9 মেতে, যেখানে তাকে বলা হয় জামিন নিতে চাইলে তাকে $8 মিলিয়ন পে করতে হবে, তবেই সে জামিনে ছাড়া পাবে। আবার 2013 সালের 26 জুলাই কোর্টে শুনানি হয়। সেখানে এরিয়াল ক্যাস্ট্রোকে অপহরণ, ধর্ষণ আর খুনের দায়ে দায়ী করা হয়, কারণ মিশেলের পেটে যে বাচ্চাগুলো সে ইচ্ছে করে নষ্ট করেছে সেগুলো এক প্রকার খুনি, তাই তাকে যাবজ্জীবন কারাদণ্ড আর সেই সাথে আরো 1000 বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয় বিনা জবানবন্দিতে। সে কোর্টের কাছে দাবি করে তার পর্নোগ্রাফির উপর একটা নেশা আর শারীরিক এবং মানসিক কিছু সমস্যার কারণে এই ঘটনা ঘটেছে। এটা তার ইচ্ছাকৃত ছিল না, কোর্ট তার কথা আমলে নেয়নি। পরবর্তীতে তাকে $1,00,000 জরিমানা করা হয়, সেই সাথে কোর্ট তার সব জমি জমা, ব্যাংকে রাখা অর্থ সম্পদ এবং তার বাড়ি জব্দ করে কুয়াকা কান্ট্রি গভর্নমেন্টের কাছে হস্তান্তর করে। তার শুনানির আগে সে বারবার শুধু একই কথা বলে যে তার পর্নোগ্রাফির প্রতি অনিয়ন্ত্রিত নেশা আর সেক্স অ্যাডিকশনই তাকে এসব করতে বাধ্য করেছে। সে বলে, আই এম আ গুড পার্সন, নট আ মনস্টার। সে কোর্টে জিনা ডেজিসাস, অ্যামান্ডা বেরি আর মিশেলি নাইটের কাছে ক্ষমা চায় তাদের সাথে এরকম নিষ্ঠুর আচরণ করার জন্য, কিন্তু আবার মুহূর্তের মধ্যেই তার গলার সুর পাল্টে যায়। সে ক্ষমা চাওয়া থেকে বেরিয়ে এসে সবাইকে দোষ দেয়া শুরু করে। প্রথমে দোষ দেয় FBI কে, কারণ তারা তাকে আরো আগে ধরতে পারেনি। তারপর দোষ দেয় সেই 3 তরুণীকে, সে বলে তারা নাকি কেউই পালানোর কোন চেষ্টা করেনি, বরং তার সাথেই তারা থাকতে বেশি পছন্দ করত, তাই তাকে কেন শাস্তি দেওয়া হচ্ছে এটা সে মানতে পারছে না। পত্রিকা টেলিভিশন নিউজে এই খবর ছড়িয়ে যায় সারা বিশ্বে। 1 দশকের বেশি সময় 3টি মেয়ে এইভাবে এক জায়গায় বন্দী ছিল, যেটা ছিল নরকের সমতুল্য। একের পর এক অমানবিক নির্যাতনের শিকার হতে হয়েছে তাদেরকে, কিন্তু তবুও তারা কেউ হাল ছেড়ে দেয়নি। পুরো বিশ্বের কাছে তারা সাহস আর অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছিল। তাদেরকে উদ্ধার করার পরে তাদের মানসিক অবস্থা যখন স্বাভাবিক হয়ে আসে, তারপর তারা টিভিতে এসে সবার মুখোমুখি হয় আর তুলে ধরে তাদের অভিজ্ঞতার কথা। 2013 সালের 7ই আগস্ট যখন অ্যারিয়াল ক্যাস্ট্রোর বাড়িটি ভেঙে ফেলা হয়, সেদিন মিশেলি নাইট সেখানে উপস্থিত ছিল হাতে কিছু হলুদ রঙের বেলুন নিয়ে। সে জানায় এই বেলুনগুলো তার সন্তানদের চিত্রায়ন করে। 2013 সাল 3রা সেপ্টেম্বর এরিয়াল ক্যাস্ট্রোর আরেকটা শুনানির দিন। কারেকশনাল রিসেপশন সেন্টারে তার সেলে যাওয়া হয় তাকে কোর্টে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু তার সেলে গিয়ে সবাই দেখে যে সে তার বিছানার চাদর গলায় পেঁচিয়ে ফ্যানের সাথে ঝুলে রয়েছে। তারপর সাথে সাথে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে, কিন্তু সেখানে নিয়ে যাওয়ার পর জানা যায় যে অনেক আগে সে মারা গিয়েছে। আত্মহত্যার কোনো প্রবণতা দেখা যায়নি তার মধ্যে কখনো, তাই তার প্রতি কোনো বিশেষ নজর রাখা হতো না। সবশেষে 2013 সালের 3রা ডিসেম্বর সব প্রমাণ আর মেডিকেল রিপোর্ট প্রমাণ করে তার মৃত্যুর কারণ আত্মহত্যা এবং তার যাবতীয় ফাইল বন্ধ করে ফেলা হয়। কত কিছুই না ঘটে যায় আমাদের জীবনে। সবসময় হয়তো আমরা খুব সাবধানে চলাফেরা করি, কিন্তু মাঝে মাঝে ভুল হয়ে যায়। এর জন্য কি মনের সরলতা কি দায়ী করব? তবে একটা জিনিস কিন্তু প্রমাণিত, যত খারাপই হোক না কেন এর শেষ কিন্তু আছে। ঘন কালো কুয়াশা কেটে গিয়ে সূর্যের আলোর সম্ভাবনা নিয়ে আসবে। এতক্ষণ শুনছিলেন কুয়াশা এক্স ফাইলস এ সত্য ঘটনা ইয়ার্স ইন হেল, যে এইমাত্র শেষ হয়ে গেছে আর সময় হয়ে গেছে আজকের কুয়াশার মূল কাহিনীতে যাবার। আজকের কুয়াশার গল্প হচ্ছে আপনি বলছি না, আজকে কুয়াশের গল্পটি লিখেছেন আপনাদের জন্য সাকিব ফারজানা। আর এখন শুনবেন গল্পের প্রথম অংশ। আপনি আছেন কুয়াশায় আমার সঙ্গে, অর্থাৎ চেয়ারম্যানের সঙ্গে, আর শুনছেন এবিসি রেডিও 89.2। প্রথম পর্বের পর আবার ফিরছি। সব মানুষেরই মরার আগে নাকি একটা প্রবল ইচ্ছে থাকে, ইচ্ছে পূরণ করতে হয়। যারা জানে আর কিছুদিন পরে সে মারা যাবে, তারা তো সে প্রবল ইচ্ছের কথা জানায়, তা তার আশেপাশের মানুষগুলো পূরণের চেষ্টাও করে। যারা আসামি, বিচারে যাদের মৃত্যুদণ্ড হয়, তাদেরও বিচারক তাদের শেষ ইচ্ছে রাখার চেষ্টা করে। কিন্তু যারা জানে না আর কিছুক্ষণ পরে সে চলে যাবে, তার চারপাশের মানুষগুলোও জানে না এই মানুষটার একটু পরে আর থাকবে না, তাহলে কি তার শেষ ইচ্ছে বলে কিছু থাকবে না? তারও শেষ ইচ্ছে থাকে, আর তার শেষ ইচ্ছে পূরণ না হলে সে শান্তিতে মরতেও পারে না। ইচ্ছে পূরণের আশায় সে বার বার ফিরে আসে, আকুতি জানায়। কিন্তু মৃত্যু হলো একটা দেয়াল, দেয়ালের ওপার থেকে কি সেই আকুতি এবারে এসে পৌঁছয়? আজকের কুয়াশায় সেটাই দেখব আমরা কুন্তির গল্পে। চলুন তবে দেখা যাক।
আমার বউটারে বাসান ডাক্তার, ও ডাক্তার আমার বউটারে বাসান।
তুমি এত অস্থির হয়ে না তো? তোমার অস্থির দেখলে আমারও অস্থির লাগে। মনের সুর কই মাসায়?
আমি সুখ থাকবো, আমার ভালো বুঝবার দে ডাক্তার, ও ডাক্তার।
আরে আরে কোথায় যান, এভাবে তো ভেতরে যাওয়ার নিয়ম নেই। কি হয়েছে রোগীর?
সর্বনাশ,
এ তো দেখি মারাত্মক ব্লিডিং, এখনই হাসপাতালে ভর্তি করতে হবে।
তাইলে তাই করে না পামনি, আমার বউটারে বাঁচান।
এই কে আছো? তাড়াতাড়ি স্ট্রেচে নিয়ে আসো। হ্যাঁ হ্যাঁ সরসরি ওটিতে নাও। কি রক্ত বের হচ্ছে! আপনার স্ত্রী কয় মাস চলে?
7 মাস।
কষ্ট মেয়েটার। এই তাড়াতাড়ি ওটিতে নিয়ে যাও, আমি রাকিব স্যারকে খবর দিচ্ছি। এই যে আপনি কোথায় যাচ্ছেন? আপনার ভেতরে যাওয়া যাবে না, এইখানে বসেন আর আপনার ভগবানকে স্মরণ করুন।
যাওয়া যাবে না, আমি তাহলে এখানেই বসি। রাম 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 রাম, আমার বউটারে বাঁচাই দিও গো ভগবান।
অমল আর কুন্তির বিয়ে হয়েছে বছর খানেক হলো। অমল সাভারের এক ইট ভাটায় কাজ করে, একসময় কুন্তিও সেই ইট ভাটায় কাজ করত। সেখানেই আলাপ, পরিচয়, তারপর প্রেম, পরিণয়, বিয়ে। তাদের তিন কুলে কেউ নেই। বিয়ের মাস পাঁচেক পরে কুন্তি কাজ ছেড়ে দেয়। তাদের ঘরে নতুন মানুষ আসছে, এই সময় হাড় ভাঙা পরিশ্রম করতে নেই। অমলের একার রোজগারের সংসারে বিলাস নেই, কিন্তু তাদের সংসারে সুখের অভাব নেই। ভালোই চলছিল, আজ হঠাৎ বিকেলে তাদের বারোয়ারি বাথরুমে পা পিছলে পড়ে যায় কুন্তি। সাথে সাথে প্রতিবেশীরা অমলকে খবর দেয়। অমল সেই সময় একটা জরুরি দরকারে আবার চন্দ্রা গিয়েছিল, খবর পেয়ে সাথে সাথে রওনা দিয়েছে বটে, কিন্তু রাস্তায় এত জ্যাম, শেষে হেঁটে আসতে আসতে রাত 8টা বেজে যায়। পাড়ার লোকেরা বলল এই সময় সরকারি হাসপাতালে নিলে ডাক্তার পাবে না, সবাই তো চেম্বারে বসে এই সময়, বরং ক্লিনিকে নিলে তাড়াতাড়ি চিকিৎসা হবে। বড় কোনো ক্লিনিকে নেওয়ার সামর্থ্য অমলের নেই, তাই ছোটখাটো ক্লিনিকে এনেছে। ভগবান সহায় হলে এমনিতেই বেঁচে যাবে তার বউ বাচ্চা। এতক্ষণ এই কথাই মনে মনে যুক্তি যুক্তি এসেছে সে। কুন্তির হাতটা ধরেছিল সে, মনে সাহসও ছিল, কিন্তু এখন এই ওটির সামনে রাখা প্লাস্টিকের চেয়ারে বসে তার মনে হল দেশে কত বড় বড় হাসপাতাল, সারা দুনিয়ায় কত বড় বড় হাসপাতাল, তাতে কত কত রোগী, এত বড় বড় জায়গায় ভগবান সহায় হতে গিয়ে যদি তিনি কুন্তির কথা ভুলে যায় কিংবা গুন্তিতে ভুল হয়ে বাদ পড়ে যায়, তখন তাকে বোঝানোর কেউ নেই।
স্যার, একজন এমার্জেন্সি রোগী আছে, প্রেগনেন্ট, 7 মাসের, প্রচন্ড ব্লিডিং হচ্ছে, আপনি একবার আসবেন স্যার?
আজ আমি আর কোনো ওটি করতে পারবো না মিনু। তোমাদের সুলতানা আপা বর বাচ্চা নিয়ে সিঙ্গাপুরে ট্যুর দিয়ে বেড়াবেন বলে আমার ঘরে বাড়তি ডিউটি, আমি আর নিতে পারছি না।
স্যার, কেসটা ইমার্জেন্সি স্যার, 7 মাসের প্রেগনেন্ট, প্রচন্ড ব্লিডিং হচ্ছে স্যার।
আরে বাবা, সকাল থেকে 6টা ওটি করছি, আর সম্ভব না।
রাত 9:30 বাজে স্যার, আপনি ছাড়া
আর কেউ নেই, তাই তো? আমি পারবো না, বাসায় তোমাদের ভাবি ওয়েট করছে। আজ আর না, তুমি বরং ডক্টর জামিলকে বলো, যাও।
জামিল স্যার নেই, আজ ওনার এক বিশেষ দাওয়াত আছে বলে আগেই বেরিয়ে গেছে।
রোগীর কন্ডিশন কেমন?
ভালো না স্যার, প্রচুর ব্লিডিং হচ্ছে, দেরি হলে বাচ্চাটাকে বাঁচানো যাবে না স্যার, মায়ের অবস্থাও ক্রিটিক্যাল।
সাথে আছে কেউ?
হাজবেন্ড আছে স্যার।
ওনাকে কাউন্টারে পাঠাও, টাকা জমা দিতে বলো, আমি একটু ফ্রেশ হয়ে আসছি।
ওকে স্যার।
ডক্টর রাকিব, বয়স খুব বেশি নয়, 33 বা 34 হবে, রাজশাহী মেডিকেলের ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, পাশ করে বেরিয়েছে বছর 5 হলো, মামা চাচা জোর নেই বলে ঢাকার নামি দামি কোনো হসপিটালে প্র্যাকটিসের সুযোগ হয়নি। তবে লোকে বলে না, কোয়ালিটি থাকলে তাকে কখনো আটকানো যায় না। এত অল্প সময়ে সার্জন হিসেবে তার নাম বাতাসে বাতাসে সাভার থেকে ঢাকা পর্যন্ত পৌঁছে গেছে। কয়েক জায়গা থেকে তাকে অনুরোধও করেছে তাদের ওখানে জয়েন করার জন্য। রাকিব জানে এই দিনটা আসতোই, আসতেই হবে। মূল মন্ত্র একটাই, ডেডিকেশন আর ধৈর্য, এই দুটোর কম্বিনেশনে রাকিবের আজ এই অবস্থান। কি না করেছে সেই নিজেকে অবস্থানে দেখতে, এর থেকে আরো উপরে দেখতে। সবাই যখন নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে ব্যস্ত, তখন সে দিন রাত সমান করে শুধু খেটেছে। 1 বছর হলো বিয়ে করেছে, কিন্তু বউকে নিয়ে হানিমুন পর্যন্ত যায়নি, ঝড় বৃষ্টি জ্বর মাথায় নিয়ে এসে তার কাজ করেছে। এখন একটু একটু করে তার ফল পাচ্ছে, সে সামনে আরো সুদিন আসছে তার। ডক্টর রাকিব দ্রুত ফ্রেশ হয়ে ওয়াশরুমের লুকিং গ্লাসে তাকায়, মনোযোগ দিয়ে নিজের চোখ দেখে। আসলে তার চোখ দুটো অনেক কনফিডেন্ট, খানিকটা অহংকারী কি, হলে দোষ কি? তার ব্যক্তিত্ব, প্রফেশন, ডেডিকেশন, সফলতা দেখে মানুষ ঈর্ষা করে, অহং তো এখান থেকে জন্মায়, তাই না?
আরেকটু আগে আনতে পারলো না
স্যার, দুজনের অবস্থাই তো ক্রিটিক্যাল, আমরা কি দুজনকে?
বোকামি হবে সেটা, যে কোনো একজনকে বেছে নিতে হবে। আর হ্যাঁ, রক্তের ব্যবস্থা করো ইমিডিয়েটলি।
শিপ্রা, আপনি পেশেন্টের হাজবেন্ডকে খবর দিন। জামিল, আপনি এক্ষুনি রক্তের ব্যবস্থা করুন।
জি আপা।
স্যার, আপনার কি শরীর খারাপ লাগছে?
এবার মনে হয় হেরে যাচ্ছি সিস্টার।
আমি এখানে আছি স্যার, আপনি চোখে মুখে একটু পানি দিয়ে আসুন, সারাদিন অনেক ধকল গেছে বলে হয়তো খারাপ লাগছে স্যার।
হ্যাঁ, তাই ভালো। ইন দ্য মিন টাইম পেশেন্টের রিলেটিভদের অপিনিয়নটা এলে আমাকে নক করবেন, দ্রুত ডিসিশন নিতে হবে।
ওকে স্যার।
পেশেন্টের হাজবেন্ড কে?
জি আপা, আমি।
অনেক দেরি করে ফেলেছেন আপনি, আর একটু আগে আনতে পারলেন না? অবস্থা তো শোচনীয়, কাকে রেখে কাকে বাঁচাই আমি?
আমার কুন্তি বাঁচবো না আপা।
আরে রাখেন তো কান্নাকাটি, তাড়াতাড়ি বলেন, বউরে বাঁচাইতে চান নাকি বাসারে?
দুজনরে পাবো না আমি?
আবার বেশি কথা কয়, দুজনরেই চান এটা আগে মাথায় ছিল না? রোগীরা আধা মরা করে আনছেন, আবার দুজনরেই চাই, এটা হাসপাতাল, খোদার আরশ না, ডাক্তারের এত ক্ষমতা নাই।
আমার বউ ডরে বাঁচান গো আপা, আমার বউ ডরে বাঁচান, আমার বউ ডরে দেন আমারে, আমি ওরে সারা বাঁচতে পারবো না করে আপা, আমার বউ ডরে।
আচ্ছা বুঝছি বুঝছি, বসেন এখানে, আল্লাহর নাম নেন, তিনি না খুশ হলে ডাক্তারের সাধ্য নেই বাঁচাবে।
ওয়াশরুমে ডাক্তার রাকিব ঢুকেই ভাবলেন কি হয়েছে তার আজকে, এই প্রথমটার খুব নার্ভাস লাগছে কোনো অপারেশন করতে। এমন তো না যে আগে কখনই এমন ক্রিটিক্যাল মোমেন্ট তৈরি হয়নি ওটিতে, হয়েছে এমন পরিস্থিতিও তৈরি হয়েছে, এমন সিদ্ধান্তও নিয়েছে, কিন্তু আজ তার মনটা কেমন খুঁতখুঁত করছে, খুব খারাপ কিছু কি তার সামনে আছে যা তার তিল তিল করে গড়ে ওঠা ক্যারিয়ারের জন্য খুব বড় ক্ষতিকর? কি সব ভাবছে সে? মন থেকে সংশয় দূরে ঠেলে মুখে পানির ঝাপটা দিতে লাগলো সে, যেন পানির ঝাপটাতেই যাবতীয় সংশয় ধুয়ে যাক। এমন সময় ওয়াশরুমের দরজায় টোকা পড়ল। বাচ্চাটাকে বাঁচানো গেল না, একটা ফুটফুটে মেয়ে হয়েছিল, কিন্তু কুন্তি ভালো আছে, আইসিইউতে রাখা আছে। কিন্তু এ তো মানুষের ইচ্ছে। অমলের ইচ্ছে ছিল ওর বউ কুন্তি বাঁচুক। ডাক্তার নার্স সবাই মিলে চেষ্টা করে কুন্তিকে ফিরেও এনেছে, কিন্তু প্রকৃতির নিয়ম বলে তো একটা কথা আছে, সেখানে মানুষের কোনো হাত থাকে না। আচ্ছা, কুন্তির কি কোনো চাওয়া ছিল?
স্যার, স্যার তাড়াতাড়ি আসুন, পেশেন্টের পালসটা দ্রুত ফল করছে।
হোয়াট, একটু আগেই তো চেক করলাম, সব ওকে ছিল। ও গড, অক্সিজেন মাস্ক সরাও তাড়াতাড়ি। শক রেডি?
ইয়েস স্যার।
অলরাইট, গো again, ready?
Yes sir.
Go.
আমার মেয়েটা বাঁচতে থাকবে, আমি না, আমি
চলে যাই কুন্তি, কিন্তু যাবার আগে শেষ ইচ্ছে জানিয়ে যায়। শেষ ইচ্ছে, কুন্তির এমন আকস্মিক আচরণে হতচকিত হয়ে যায় সবাই। সবাই দেখছিল মরেই যাচ্ছে মেয়েটা, বাঁচানোর প্রাণপণ চেষ্টা চলছে। এক মুহূর্তের জন্য প্রাণটা মৃত্যুর দরজা থেকে ফিরেও ছিল, শুধু তার শেষ ইচ্ছে জানাতে। কিন্তু ততক্ষণে যে অনেক দেরি হয়ে গেছে, ডক্টর রাকিবের আর কিছু করার নেই। তখন ভুল হয়ে গেছে, খুব বড় ভুল সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। কে জানত এই একটা সিদ্ধান্ত ডক্টর রাকিবের বাকি জীবনটার গতিপথ পুরো পাল্টে দেবে। এই ঘটনা ঠিক মাসখানেক পর। এর মধ্যে ডক্টর রাকিব ঠিকানা বদলেছেন, তিনি আর সাভারের কোন ছোটখাটো ক্লিনিকের সার্জন নয়, ঢাকার অন্যতম নামী এক হাসপাতালের সার্জন তিনি। সেদিনও ডক্টর রাকিবের একটা সিরিয়াস অপারেশন ছিল, একটু সময় নষ্ট করা যাবে না। একটু এদিক সেদিক হলেই যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। অপারেশন শুরু হয়েছিল স্বাভাবিকভাবেই, চলছিল ঠিকঠাক। কিন্তু হঠাৎ রাকিব দেখেন ওটিতে ঝোলানো পর্দার আড়ালে কেউ একজন উঁকি দিচ্ছে। এমনটা হবার কথা নয় তো, নিশ্চয়ই তিনি ভুল দেখেছে। একটু পরে আবারও, আগের থেকে খানিকটা স্পষ্ট, এবার তার মনের উপর দিয়ে একটা ঠান্ডা বাতাস বয়ে গেল। এটা কি করে সম্ভব?
কে, কে ওখানে? কি হলো, কে হলো রাকিব? আপনি এমন করছেন কেন? কোথায় কি? প্লিজ কনসেন্ট্রেট।
না 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 স্যার, আমি শিওর ওখানে কেউ আছে।
কে ওখানে? প্লিজ সামনে আসুন, নার্স প্লিজ দেখুন পর্দার আড়ালে কে আছে, তাকে ডেকে আনুন প্লিজ। হোয়াট রাবিশ, আপনি এমন সিরিয়াস মোমেন্টে এসব কি করছেন ডাক্তার রাকিব? আপনি আমাদের সময় নষ্ট করছেন, প্লিজ কাম ডাউন।
স্যার বিলিভ মি স্যার, ওকে আমি দেখেছি। আরে কোথায় গেল? এখানেই তো ছিল
ডাক্তার রাকিব।
স্যার আমি,
আই সেড গেট আউট অফ হিয়ার, আমি আপনার সাথে পরে কথা বলবো, আপনি বেরিয়ে যান, আমাদের কাজ করতে দিন।
সেদিন ডাক্তার রাকিব ওটি থেকে বেরিয়ে সোজায় বাসায় ফিরেছিল। সে নিজেও বুঝতে পারছিল না কি হচ্ছে তার সাথে। তার মতো ব্যক্তির কাছে এই আচরণ একেবারেই বেমানান। রাকিব নিজেও বুঝতে পারছিল এর পরিণাম ভয়াবহ হবে, তার তিল তিল করে গড়ে তোলা ক্যারিয়ার বিশাল হুমকির মধ্যে পড়বে। তবে সে যা ভাবছে তার থেকে আরো ভয়াবহ কিছু অপেক্ষা করছিল তার জন্য, যা সে স্বপ্নেও ভাবিনি। দুপুরের দিকে ঘটনাটা ঘটেছিল, সন্ধে হতে না হতেই ব্যাপারটা চড়াও হয়ে গেল সারা শহর, কারণ যে পেশেন্টের অপারেশন চলছিল তাকে বাঁচানো যায়নি, আর এর জন্য হাসপাতাল কর্তৃপক্ষ দায়ী করেছে রাকিবকে, জবাব চেয়েছে। রাকিবের অসংলগ্ন আচরণের কারণে কি এটা হল? কেন এত দায়িত্ববান একজন ডাক্তার হয়ে এই কাজ করল রাকিব? এর কোনো জবাব নেই রাকিবের কাছে, আর তাই তাকে 3 মাসের জন্য সাসপেন্ড করা হয়েছে হসপিটাল থেকে। আর কি বা বলার আছে তার? সে কি করে মানুষকে বোঝাবে যে যাকে পর্দার আড়ালে দেখেছে সে আর কেউ নয়, কুন্তি, যে মারা গেছে 1 মাস হল। আর এখানেই শেষ নয়, আরো আরো নতুন অভিজ্ঞতা অপেক্ষা করে আছে তার জন্য।
আমি, দরজা খোলো।
এত রাত হলো, কখন থেকে তোমায় ফোন করছি, সুইচড অফ ছিল, কোনো একটা খবর দেবে তো, কি হয়েছে রাকিব? প্রতিটা চ্যানেলে তোমাকে নিয়ে নিউজ। ওটিতে কেউ একজন তোমাকে ভিডিও করে ফেসবুকে আপ করেছে আর এখন সেটা ভাইরাল হয়ে গেছে। কি হয়েছিল তোমার? তুমি তো এমন নও
মিতা। আমি না খুব ক্লান্ত, এখন আর এসব নিয়ে কথা বলতে ভালো লাগছে না।
আচ্ছা ঠিক আছে, আত্মীয় স্বজন সবাই ফোন করছে, জানতে চাইছে কি হয়েছে। আমি তো,
তুমিও জাস্ট ফোনটা অফ করে রাখো প্লিজ।
কি বলো, ফোনে কেউ না পেলে তো বাসায় এসে জানতে চাইবে।
বাসায় এসে লাভ হবে না, কাল সকালের ফ্লাইটেই আমরা দিল্লি যাচ্ছি, ওখান থেকে সোজা কাশ্মীর।
বেড়াতে যাচ্ছি আমরা নাকি পালাচ্ছি?
দুটোই, এছাড়া আর কোনো উপায় নেই। একটু পরিস্থিতি শান্ত হলে আবার ফিরে আসব।
তুমি যা ভালো মনে করো।
শোনো, রাতেই ব্যাগপত্র সব গুছিয়ে নাও, বেশ লম্বা টুয়ার কিন্তু।
পরদিন সকালে তারা দিল্লি চলে গেল, সেখান থেকে কাশ্মীর। আগেই বলেছি রাকিব এতটাই ক্যারিয়ারিস্ট ছিল যে তাদের বিয়ের পর কোনো হানিমুন পর্যন্ত হয়নি। এই দুর্ঘটনা তাদের দুজনের দাম্পত্য জীবনে বেশ সুখের হাওয়ায় বয়ে নিয়ে এল। এক ছাদের নিচে বসবাস তো বছর পেরিয়ে গেল, কিন্তু মানসিকভাবে কোথায় যেন একটা দূরত্ব থেকেই গিয়েছিল, আর থাকবে নাই বা কেন? রাকিবের কাজের বাইরে মিতার জন্য তার সময় বা কোথায় ছিল? এখন পরিস্থিতি পাল্টেছে, রাকিব নিজে থেকেই চেয়েছে কাজ থেকে দূরে থাকবে। বেশ ভালোই দিন কাটছে তাদের, বেশ কিছুদিন থাকবে বলে এখানে এসে প্রথমে হোটেলে উঠলেও পরে একটা ছিমছাম ছোট বাসা নিয়েছে তারা। রাকিবের তো ঘরে সারাদিন মন টেকে না, তাই সকালের দিকে সে একাই বেরিয়ে পড়ে, এদিক সেদিক ঘোরে, বিকেলে ওরা দুজনেই একসাথে ঘুরতে বেরোয়। এর মাঝেই একদিন খবরটা পেল ওরা। আগে থেকে অবশ্য খানিকটা আজ করা গেছে, তাদের ঘরে নতুন অতিথি আসছে। এই খবরে যেন তাদের জীবনে ভাজে ভাজে জমে থাকা সব কালো মেঘ এক পলকে উধাও হয়ে গেল।
তাহলে এখন থেকে তো খুব সাবধানে থাকতে হবে তোমার। নো প্রবলেম, আমি 24/7 তোমার সেবায় নিয়োজিত আছি।
মোটেও না, অভ্যাস আছে নাকি তোমার, দুদিনেই হাঁপিয়ে উঠবে। তার থেকে তুমি যেমন নিজের মতো আছো তেমনই থাকো। আমি আমার একটা ব্যবস্থা করে ফেলেছি।
ব্যবস্থা করে ফেলেছ মানে?
একজন মেয়ে পেয়েছি, আমার সাথে 24 ঘন্টা থাকবে।
কি করেছে এটা? এরা হিন্দিতে কথা বলে, তুমি তো এদের কথাই বুঝবে না।
আরে না, মেয়েটা বাঙালি, খুব অভাবী, এত করে বলল। আমি ভাবলাম ভালোই হলো, তোমার এই জহির শাইখের কথা শুনতে শুনতে আমার কান পচে গেছে, তাই তো বাঙালি পেলাম আর লুফে নিলাম।
যা ভালো মনে করো করো।
তুই এভাবে তাকিয়ে থাকিস কেন রে?
লোভ লাগে গো আপা।
কিসের?
সুখের। আপনার কত সুখ গো আপা, পরান্ডা পড়ে
নজর দিচ্ছিস নাকি?
আমি কে গো আপা, আমার নজরে আপনাকে কিছুই যায় আসে না, গরিব মানুষের নজরের দাম নাই গো।
আচ্ছা এতদিন হয়ে গেল তোর বাড়ি কোথায় সেটাই জানা হয়নি, আর তোর নাম তো আর আলোর মা নয়, আসল নামটা কি?
আমার দেশ তো বাংলাদেশ, আর নাম হারাই গেছে গো, বাতাসে মিশে গেছে, এই দুনিয়ায় আমার সবই হারাই গেছে, কিছুই রাখতে পারি নাই।
ওই যে তোর সাহেব এসে গেল, যা তো দরজাটা খুলে দে।
না গো আফা, আমারে দেখে হ্যাঁ ডরাইবো।
কেন, তুই কি ভূত নাকি? না না, ঠিকই বলেছিস, যত বড় ঘুমটা টেনে থাকিস সাহেব তোকে ভূতই ভেবে বসবে।
হইতেও তো পারি।
কি যে সব বলিস না,
কি ব্যাপার, এত দেরি হলো যে, বিজি ছিল নাকি?
না না, আলোর মায়ের সাথে কথা বলছিলাম।
সময় তাহলে ভালোই কাটছে না?
খুব ভালো কাটছে, আলোর মায়ের কথাবার্তা বেশ মজার।
কেমন?
ও কি বলে জানো, আমার চোখের সামনে সে ইচ্ছে করেই সব সময় থাকে, যাতে আমি সারা দিন ওকে দেখতে পারি, এতে করে আমার বেবি নাকি ওর মতো দেখতে হবে।
কি অদ্ভুত, আমাদের বেবি ওর মতন দেখতে হবে কেন?
রেগে গেলে নাকি? রাগ করো না, ওর মেয়েটা মরে গেছে তো তাই।
ও সরি সরি, কি করে মরলো?
আপনার সা, আমার বাচ্চা মরে নাই, ওরে মারে ফেলাইছে।
কে কে মেরে ফেলেছে? দেখি চলে গেল কেন, ওর গলার শর্টটা কেমন পরিচিত মনে হলো। আচ্ছা বাড়ি কোথায় ওর?
বাংলাদেশ।
ঠিকই ধরেছেন, কুন্তি ফিরে এসেছে। রাকিবের পিছু ধাওয়া করতে করতে সেই সুদূর কাশ্মীর চলে এসেছে। ও কারো কোনো ক্ষতিও করে না, শুধু সারাদিন যতটা পারে মিতার সাথে আঠার মতো লেগে থাকে। এতটা যত্ন কোনো আত্মীয়ের কাছ থেকে মিতা পাবে এটা আশাও করে। শুধু ওর এই কাঙ্গালের মতো চেয়ে থাকাটাই মাঝে মাঝে খুব অস্বস্তি হয় মিতা। মুখটা কেঁপে ওঠে, মনে হয় ওর ভেতর পর্যন্ত দখল করে রেখেছে, ওর হাত থেকে নিস্তার নেই।
সালাম সাহেব।
সালাম। আরে সাইক ভাই, আজকাল আপকা কোই পতাই নেই মিলতা।
এক বাত পুছনা থা আপকো।
হ্যাঁ বলো।
আগর আপ বুরা মান যায় তো?
নেই নেই নেই, বুরা কিউ মানুঙ্গা, কাহো তুম।
মেম সাহেব কা কুছ দিমাগ কা প্রবলেম হ্যায় ক্যা?
কিউ, এসা কিউ সোচ রহে হো?
মেম সাহেব আকেলা মেয়ে হামেশা বাত করতা রহতা হ্যায়, এসা লাগতা হ্যায় জ্যাসে কি সাথ মে হ্যায় উসকে, লেকিন সচ মে ওয়াহাঁ কোই নেই থা।
ক্যা বকওয়াস কর রহে হো, অন্ধে হো গয়ে হো ক্যা? এক মহিনে সে এক বঙ্গালি লড়কি ইয়াহাঁ পে কাম কর রহা হ্যায় অর তুমনে উসকো দেখা তক নেহি।
বঙ্গাল লড়কি কোন? হামনে তো ইয়াহাঁ পে কোই বঙ্গাল লড়কি কো আতে যেতে নেহি দেখা।
কি সব বলে, মেনে দেখা হ্যায় উস লড়কি কো, ক্যা মেরা ভি ক্যা দিমাগ কা প্রবলেম হ্যায়?
নেই সাহেব, লাগতা হ্যায় কোই গালত ফেমি হো গয়ে, মাফ কর দো সাহেব।
কুয়াশা।
আমি শুরুতে দেখেছি অমল এবং কুন্তি এক দম্পতি, যাদের শুরুতে দেখেছি অমল তার স্ত্রীকে বাঁচাবার জন্য ডাক্তারের কাছে আকুতি করছে। তার স্ত্রী সন্তান সম্ভব ছিল এবং একটা দুর্ঘটনায় সে পড়ে যায়। পড়ে গিয়ে তার সন্তানটি পড়ে গিয়ে সে তার ভীষণ রক্তপাত হতে থাকে এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় যখন অমল বাড়িতে ছিল না। পরে যখন অমল সেই হাসপাতালে যায়, যাওয়ার পরে যখন কুন্তিকে উঠতে নিয়ে যাওয়া হয়, কুন্তির একটা শেষ ইচ্ছে ছিল ডাক্তারের কাছে, ডাক্তারের কাছে সেটা ছিল তার সন্তানকে বাঁচাবার। কিন্তু ডাক্তার শর্ত দেয় হয় সন্তান নয়তো কুন্তি, দুজনের একজনকে বেছে নিতে হবে। এবং স্বভাবতই ভালোবাসার কারণে অমল তার স্ত্রীর কথাই বলে দেয় ডাক্তারকে। সে যাই হোক, একটা ফুটফুটে কন্যা সন্তান জন্ম দেয় ঠিকই, কিন্তু বাচ্চাটি ছিল মৃত, বাচ্চাটি মারা যায় এবং কুন্তিকেও কিন্তু বাঁচানো যায়নি। এবং যে ডাক্তারটি ছিলেন সে ডাক্তার খুবই অভিজ্ঞ, ভালো সার্জন, যার নাম ছিল রাকিব। তো যাই হোক, এই ঘটনাটা বললাম এই জন্য তারপরে রাকিবের সাথে কি হচ্ছিল, কি ঘটনাগুলো ঘটছে সেটা আপনারা নিশ্চয়ই শুনতে পেয়েছেন ইতিমধ্যে। আমরা চলে যাবো এখন দ্বিতীয় পর্বে। দ্বিতীয় পর্বে দেখি কি আছে, ডক্টর রাকিব কুন্তিকে দেখছে বা কেন দেখছে, কি হচ্ছে তার সঙ্গে, তার কি আসলে কোনো হাত ছিল সে বাচ্চাটার মৃত্যুর জন্য কিংবা কুন্তির মৃত্যুর জন্য। আমরা দ্বিতীয় পর্বতে গিয়ে দেখি সেখান থেকে আমরা কতটুকু জানতে পারি। আপনি আছেন কুয়াশা আর যে শারমিনের সঙ্গে আর শুনছেন এবিসি রেডিও 89.2 FM। দ্বিতীয় পর্বের পর আবার কথা হচ্ছে। জহির সাইকের কথায় রাকিমের মাথায় রক্ত উঠে যায়। কত বড় সাহস, সে বলে কিনা মিতার মাথায় প্রবলেম আছে, রেগেই বাসা থেকে বেরিয়ে যায় সে। কিন্তু সারাদিন তার মাথায় একটা কথাই ঘুরপাক খায়, জাহির সাহেব কেন মিতাকে নিয়ে মিথ্যা কথা বলবে? আলোর মাকে তো সে দেখেছে, মিতা যেমন দেখেছে, কিন্তু জহির সাহেব কেন দেখল না? তবে কি সে আর মিতা ভুল দেখল? এই কথা মনে হতে তার মনে পড়ে গেল হসপিটালের ওই দিনের কথা, যেদিন সে একজনকে দেখেছিল সেদিনই দেখাও কি তবে ভুল ছিল? সবাই তাই বুঝে, কিন্তু রাকিব জানে সেদিনের দেখার কোনো ভুল ছিল না। সেদিন সত্যি সত্যি সে কুন্দিকে দেখেছিল। সেদিনের সেই ঘটনার জন্য আজ সে সাসপেন্ড হয়ে এখানে এসে বসে আছে, এটাও কি তবে সেরকম কিছু দেখা? আর সেটাই বা কেন হবে? মিতা তবে আলুর মাকে কেন দেখছে? কুন্তি না হয় ওর হাতে মরেছে, তাই হয়তো নিজের মনের অজান্তে একটা অপরাধবোধ কাজ করে ওর। আর সেই হিম শীতল গলায় কুন্তির কথা সাথে সাথে মনে পড়ে যায়, কেন আলুর মায়ের কণ্ঠ ওর এত চেনা চেনা মনে হয়েছিল। সর্বনাশ, তবে কি আলুর মাই কুন্তি? সে কুন্তিকে দেখছে, মিতাও দেখছে, তবে কি এবার কুন্তি মিতার কোনো ক্ষতি করতে চায়? এই কথা মনে হতেই রাকিব অস্থির হয়ে যায়, এক্ষুনি বাড়ি ফিরতে হবে। সে কিছুতেই মিতা আর তাদের সন্তানের কোনো ক্ষতি হতে দেবে না।
কি ব্যাপার এত তাড়াতাড়ি?
কি করছিলে তুমি?
তেমন কিছু না, বই পড়ছিলাম।
ওই ওই মেয়েটা আলোর মা কোথায়?
একটু বেরিয়েছে। কেন বলো তো? জানো আজ আলোর মা বলছিল আমাদের নাকি মেয়ে হবে।
বেরিয়েছে মানে কোথায় বেরিয়েছে? ওর বাড়ির ঠিকানা বলো আমাকে।
বাড়ির ঠিকানা তো জানি না।
আলোর মায়ের নাম কি?
জানি না, জিজ্ঞেস করেছি কখনো বলেনি।
তুমি একটা মহিলার নাম জানো না, বাড়ির ঠিকানা জানো না, অথচ তাকে বাড়িতে রেখে দিলে।
কি হয়েছে তোমার? তুমি তো রেগে যাচ্ছ কেন?
আই এম সরি, তোমার সাথে আমার রাগারাগি করা ঠিক হচ্ছে না। মিতা, সম্ভবত আমরা খুব বিপদে পড়তে যাচ্ছি।
কি বিপদ? কি হয়েছে তোমার? এরকম করছো কেন তুমি?
মিতা, তুমি সবকিছু গুছিয়ে নাও, আমরা দেশে ফিরব।
দেশে ফিরব? তোমার হসপিটালে ঝামেলা মিটেছে?
ঝামেলা হসপিটালে হয়নি, ঝামেলা আমার সাথে হচ্ছে, আমাদের সাথে হচ্ছে।
আমি কিছুই বুঝতে পারছি না।
আলোর মাকে শুধু আমরা দুজনেই দেখি, আর কেউ ওকে দেখতে পায় না, শাইক ওকে দেখতে পায় না।
কি বলছো এসব?
শাইকের ধারণা তোমার মাথায় গন্ডগোল আছে, কারণ তুমি সারাদিন একা একা কথা বলো। সে আলোর মাকে কখনোই দেখেনি, এমনকি এই এলাকায় নাকি কোনো বাঙালি নেই।
আশ্চর্য, আমার মনে হয় তুমি ওভার রিয়্যাক্ট করছো। কোথাকার কোন শাইক?
কারণ এই ঘটনা আমার সাথে আগেও ঘটেছে। আমি ওকে দেখেছিলাম বলেই হসপিটালে এটা প্রমাণিত হয়েছে যে আমার মানসিক সমস্যা আছে। আমি এই কারণে সাসপেন্ডেড হয়ে আছি।
কাকে দেখেছো?
কুন্তি।
তাহলে সব জানে ফেলাইছেন, ভালোই হলো। আমারে আর লোকায় সাফা চলা লাগবো না।
কি চাও তুমি? কেন তুমি আমার ক্ষতি করতে আসছো বারবার?
আমি আপনার কোনো ক্ষতি করি নাই, আপনি নিজেই নিজের ক্ষতি করছেন।
ক্ষতি করনি? তোমার জন্য আমি সাসপেন্ডেড হয়ে আছি। আমার এত বছরের গড়া ক্যারিয়ার মুহূর্তে শেষ করে দিয়েছো, এখন এসেছো মিতার ক্ষতি করতে?
আমার শুধু একটাই চাওয়া, আমার মেয়েটা বাঁচুক। আপনি আমার মেয়েরে মারছেন, এই দুনিয়া থেকে সরাই দিছেন। আমি আমার ইচ্ছা পূরণ না করিয়া যাব না, আমি আমার মেয়ের জীবন ফেরত চাই।
আমার কিচ্ছু করার ছিল না, আমি যে কোনো একজনকে বাঁচাতে পারতাম, হয় তুমি না হয় তোমার মেয়ে।
তাহলে আমার মেয়েটারে বাঁচাইতেন?
কিন্তু তোমার স্বামী চাইছিল তুমি বাঁচো।
সেটাও কি বাঁচাইতে পারছেন?
আমি চেষ্টা করেছি।
পারেন নাই, আপনি তো আর ভগবান না, একজন মামুলি ডাক্তার। ভগবান চাই নাই আমি বাঁচি, কিন্তু আপনি ভগবানের নিঃসারেও দাম দিলেন না। আপনি মারলেন আমার মেয়েটারে, আর ভগবান মারল আমারে। এই দুনিয়ায় আমার আর কিছুই থাকলো না।
কি চাও তুমি আমাদের কাছে? কি চাও?
আমার মেয়েরে, আমার মেয়েরে ফিরাই দেন।
সেটা সম্ভব নয় কুন্তি।
কিন্তু আমি যে আমার মেয়ের জীবন না নিয়ে ফিরে যাব না, আমি ফিরে যাব না।
আর দেরি নয়, সেদিন রাতেই রাকিব আর মিতা দেশে ফিরে আসে। বুঝতে পারে এভাবে পালিয়ে বাঁচা যাবে না। ঢাকায় ফেরার পরেও কিছুদিন বেশ ভালোই চলে, যদিও রাকিব জানে কুন্তি ওদের পিছু এখনো ছাড়েনি। কিভাবে ছাড়বে তাও সে জানে না, শুধু জানে ফেস করতে হবে, গুটিয়ে গিয়ে এখান থেকে বেরোনো যাবে না। তাই সিদ্ধান্ত নিল হসপিটালে তার বিরুদ্ধে যে অভিযোগ ছিল তা সামনাসামনি হবে। সে স্বীকার করে নেবে তার মানসিক চাপের কারণে হ্যালুসিনেশন হয়েছে, এতে হয়তো হারানো সুনাম আর ফেরত আসবে না, কিন্তু এভাবে থেমে তো আর থাকতে হবে না। কিন্তু একটা ব্যাপার কিছুতেই তার মাথায় আসছে না, কুন্তি তার মেয়েকে ফেরত চায়। তার মানে মেয়েকে ফেরত না পাওয়া পর্যন্ত সে যাবে না? তাহলে প্রায় 4 মাস হয়ে গেল, তার দেখা নাই কেন? রহস্যটা জানা গেল এর পরেই। সেদিন বিকেলে রাকিব মিতাকে নিয়ে বেরিয়েছিল, রাতে বাইরেই ডিনার সেরে গেইটে ঢুকতেই দারোয়ান জানালো একজন সে বিকেল থেকে বসে আছে ডাক্তার সাহেবের সাথে দেখা করবে বলে। লোকটার সাথে দেখা হতে চমকে যায় রাকিব, এই কয়েক মাসে বুড়িয়ে গেছে, খানিকটি এলোমেলো, কিন্তু চিনতে একটু সমস্যা হয় না তার।
ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, আমারে বাঁচান, আমারে বাঁচান, যেমনে পারেন আমার মেয়েরে ফিরাই দেন, নাহলে কুন্তি আমারে মেরে ফেলবে, আমার বউরেও মারবে।
কুন্তি? কুন্তি তোমাকে মারবে?
আমি ওর মেয়েরে ফিরাই না দিলে ও আমারে মারবে।
এসব কি হচ্ছে?
একটা মরা মানুষ সবার জীবন দুর্বিষহ করে তুলছে।
আমি মূর্খ মানুষ, আমার আপনি বলে দেন আমি কি করব। আমি এই কুন্তিরে চিনি না, এই কুন্তিরে আমি ভালোবাসছি, ও বুঝতেছে না, ওরে যেন না হারাই তার জন্যই আমি আমাদের মেয়ের সাইনা বলছিলাম।
আবার বিয়ে করেছ?
হ্যাঁ, একলা মানুষ, কুন্তি মরার পর ভয় পাইতাম, একলা ঘরে থাকতে পারতাম না, তাই পাড়ার লোকজন মিলে।
ভয় পেতে কেন?
প্রতি রাতে কুন্তিরে স্বপ্নে দেখতাম।
তা সেটা তো ভালো, তাহলে ভয় পেতে কেন?
মরা মানুষ প্রতি রাতে আমার সাথে কথা কয়, এটা ভয়ের বিষয় না? আগে এমনি ভয় পাইতাম, এখন সে আমার ভয় দেখায়, কয় ওর মেয়েরে কায়দা নিছি, তাই ও কোনোদিন আমার বাচ্চা কাচ্চা হইতে দিব না, আমার বউরে ভয় দেখাইয়া বাপের বাড়ি পাঠাই দিছে।
তা আমি কি করতে পারি?
আমারে খাইতে দেয় না, ঘুমাইতে দেয় না, আমি পাগল হয়ে যাব, আমার কোনো উপায় কোন?
শোনো, তুমি ওকে আর ভয় পেও না।
কেমনে?
মনকে শক্ত করে ওকে ভালোবেসে, জীবিত কুন্তিকে যেভাবে ভালোবাসতে সেভাবে ভালোবেসে।
রাকিবের ধারণা ছিল কুন্তি যেহেতু এখন পর্যন্ত কারো কোনো ক্ষতি করেনি, তাই ওকে ভয় না পেলেই আবার সব ঠিক হয়ে যাবে। কিন্তু কিছুদিন পর তার ধারণা ভুল হল। ইতিমধ্যে মিতার ডেলিভারি ডেটও ঘনিয়ে আসছিল। 7 মাস সময়ে আলট্রাসোনোগ্রাফি রিপোর্টে জানা গেল কুন্তির কথাই ঠিক, যে সন্তান আসছে সে মেয়ে সন্তান। এরপর থেকে রাকিব এবং মিতা আবার নতুন করে ভয় পেতে শুরু করল। তবে কি তাদের সন্তান কেউ কেড়ে নেবে বলে কুন্তি অপেক্ষা করে বসে আছে? এরপর থেকে শুরু হল নতুন উৎপাত।
কি হয়েছে? আরে রান্নাঘর এভাবে ভেসে যাচ্ছে কিভাবে? আর তুমি এত রাতে রান্নাঘরেই বা কেন?
আমি জানি না, ঘুমের মধ্যে মনে হচ্ছিল কে যেন আমাকে মা মা বলে ডাকছে। আমি ঘুমের মধ্যে দৌড়ে রান্নাঘরে আসি, মনে হচ্ছিল শব্দটা এখান থেকে আসছে, আর রান্নাঘরে এসে দেখি এই অবস্থা।
সবার আগে রান্নাঘরের কলটা ভালো করে বন্ধ করে দাওনি?
দিয়েছি তো।
হয়তো মনের ভুলে খুলে রেখে গিয়েছিলে, ভুলে গেছো। তুমি ঘরে যাও, আমি এসব পরিষ্কার করে আসছি।
সবকিছু ও করছে, নইলে নইলে সারা বিছানা এভাবে ভিজে জবজবে হলো কিভাবে? এখানে তো কোনো কল নেই।
পরদিন মেয়েটা চেক আপে ডেট থাকে সন্ধ্যায়। রাকিব হসপিটাল থেকে বাসায় এসে ওকে চেক আপের জন্য নিয়ে যায়। রাস্তায় বেরোতে চলতে চলতে হঠাৎ করে রাকিব বুঝতে পারে ব্রেকটা আর কাজ করছে না, কিছুতেই গতি কমাতে পারছে না। সে কোন ভয়াবহ দুর্ঘটনা ঘটে যায়।
মিতা, সিট বেল্টটা তাড়াতাড়ি বেঁধে নাও আর শক্ত হয়ে বসে থাকো।
কেন, কি হয়েছে?
যা বলছি তাড়াতাড়ি করো, আর একদম ভয় পেও না, কিচ্ছু হবে না তোমার।
কি হয়েছে বলবে তো, আর গাড়ি তো জোরে চালাচ্ছ কেন তুমি?
গাড়ির ব্রেক কাজ করছে না মিতা।
সে কি, তাহলে কি হবে এখন?
তুমি ভয় পেও না, আমি দেখছি।
এমনটা হবার তো কথা ছিল না। 2 দিন আগে গাড়ি সার্ভিসিং করানো হয়েছে, ব্রেক ঠিক ছিল, হঠাৎ করে কেন যে এমন হলো এটা আবার কুন্তির কাজ নয় তো? রাকিব প্রাণপণে চেষ্টা করে গাড়িটাকে থামাতে, কিন্তু কিছুতে পেরে উঠছে না। একটু সামনে একটা সিগন্যাল, অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে আছে সেখানে। গাড়ির গতি এই মুহূর্তে কমাতে না পারলে একটা ভয়াবহ অ্যাক্সিডেন্ট হবেই হবে। মিতাকে সে বাঁচাতে পারবে তো, কিন্তু সে করবেটা কি? সে আবারও মিতাকে শক্ত হয়ে বসে থাকতে বলে, বারবার বলে ভয় পেও না আর একটু, তারপরে হয়তো। কিন্তু হঠাৎ করেই গাড়িটার গতি কমে আসে একদম শেষ মুহূর্তে, বেঁচে যায় ওরা। শুধু মানসিক চাপটা বাদ দিলে আর কোনো আঘাতই লাগেনি, কিন্তু মিতা প্রচন্ড ভয় পেয়ে যায়। এই স্ট্রেস সে কিছুতেই নিতে পারে না। মিতার ব্লাড প্রেশার একদম নেমে যায় এবং সে সেন্সলেস হয়ে যায়। রাকিব মিতাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যায়। ভেতরে গিয়ে নিয়ে তারপরে তার গিয়ে ফেরানো হয়। রাকিব বাইরে অপেক্ষা করতে থাকে। একটু পর ডাক্তার এসে বললেন মিতা কথা বলতে পারছে না ঠিক মতো, প্রচন্ড শ্বাসকষ্ট হচ্ছে, অতিরিক্ত মানসিক চাপ থেকে এই অবস্থা হয়েছে। এমন অবস্থার মধ্য দিয়ে বারবার মস্তিষ্কে রক্তক্ষরণ হতে পারে, তাই খুব সাবধানে থাকতে হবে। একটু পরেই নার্স এসে জানায় মিতা ওকে ডাকছে। রাকি ভেতরে গিয়ে দেখে চোখ বন্ধ করে ও শুয়ে আছে, কিন্তু মিতা সারা মুখ থেকে ভয়ের রেশ এখনো কাটেনি। রাকিব কপালে হাত রাখতে মিতা চোখ মেলে তাকায়।
আমি বুঝে গেছি, ও আমাকে আর আমার বেবিকে মেরে ফেলবে।
কিচ্ছু হবে না তোমাদের, কিচ্ছু হবে না, আমি হতে দেব না। কুন্তির মেয়ে মারা যাওয়ার পেছনে কেউ দায়ী নয়। কুন্তির মেয়ে মারা যাওয়ার পেছনে যদি কেউ দায়ী থাকে তাহলে সেটা আমি, তোমরা নও। ও মারলে আমাকে মারবে, তোমাদের নয়।
আমরা এখান থেকে বের হতে পারবো না।
একটা উপায় হয়তো আছে।
সেটা?
থাক, সেটা তোমার না শুনলে চলবে। তুমি এখন একটু ঘুমাও, অনেক ধকল গেছে তোমার উপর দিয়ে।
মিতা চোখ বন্ধ করে আছে, রাকিবের হাতটা ধরে বসে থাকে। রাকিবের মনে হচ্ছিল ঘুমের মধ্যে মিতা ওর হাত শক্ত করে ধরে আছে, যেন কিছুতেই হারাতে দেবে না। অদ্ভুত এক ভালোবাসা টের পায় রাকিব। এত গভীরভাবে কোনোদিন সে ভালোবাসাকে অনুভব করেনি, কোনোদিন সে সুযোগও হয়নি। ছোটবেলা থেকে একটা জিনিস তার মাথার মধ্যে ছিল, তাকে প্রচুর পড়াশুনো করতে হবে, টাকা কামাতে হবে, খ্যাতি বাড়াতে হবে, গাড়ি করতে হবে, বাড়ি বানাতে হবে। কখনো কেউ তাকে শেখায়নি ভালোবাসতে হবে, ভালোবাসা পেতে হবে। আজ এই মুহূর্তে তার মনে হয় এতদিন সে যা কিছুর পেছনে ছুটেছে সব ভুল ছিল। টাকা কামানোর নাম কেনার লালসা তার ভেতরের ভালোবাসার বোধগুলোকে ছাই চাপা দিয়ে রেখেছিল, কিন্তু টাকা খ্যাতি কোনোটাই মানুষের মনে প্রশান্তি দেয় না, বরং বাড়ায় অহংবোধ। আজ ঠিক এই মুহূর্তে মিতার হাত ধরে রাকিবের মনে হচ্ছিল, এই যে এত নির্ভরতা, আস্থা, বিশ্বাস যে এতদিন সে অনুভব করেনি, আজ করছে, সেখানেই প্রশান্তি। এই প্রশান্তির জন্য জীবনও বাজি রাখা যায়। রাকিব হাসপাতাল থেকে বেরিয়ে আসে, একজনই আছে যে তাদের এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সাহায্য করতে পারে, ডক্টর ফরহাদ, প্যারাসাইকোলজিস্ট। মেডিকেল কলেজে যাকে নিয়ে রাকিব সবচেয়ে বেশি হাসাহাসি করত। রাকিব মনে করত ডাক্তারি বিদ্যা আত্মস্থ করতে না পেরে ফরহাদ অতি জাগতিক বিষয়ের প্রতি এত বেশি আগ্রহী, ফলে রাকিব কখনো ফরহাদকে নিজের জন্য প্রয়োজনীয় বলেও মনে করত না। বছর দুয়েক আগে ঢাকায় একটা কনফারেন্সে হুট করে ফরহাদের সাথে রাকিবের দেখা হয়। মেডিকেল কলেজ থেকে পাশ করে বের হওয়ার পর দীর্ঘদিন সে লন্ডনে ছিল, দেশে এসে অল্পদিনে বেশ নাম করেছে। সেই কনফারেন্সেই ফরহাদ তার কার্ডটা তাকে দেয়, এতদিন যেটা রাকিবের ওয়ালেটের এক কোণে পড়েছিল, আজ তাকেই তার সবচেয়ে বেশি দরকার।
আসবো?
আমি তোর ভিজিটিং কার্ড দেখে বেশ অবাকই হয়েছি। সত্যি তুই তো?
এখন বিশ্বাস হলো।
দেখছি তো তুই, তবে কারণটা এখন আন্দাজ করতে পারছি না। দেশের একজন নাম করা সার্জন আমার মতো ভূতের ডাক্তারের কাছে, ব্যাপারটা কি বলতো?
বসতে বলবি তো।
সরি সরি সরি, আসলে এতটাই অবাক হয়েছি যে বসতে বলতে ভুলে গেছি। বস, এবার বল।
আই নিড ইউর হেল্প ম্যান, নইলে আমি আমার বউ আর বাচ্চাকে বাঁচাতে পারবো না।
মানে? বুঝলাম না, কি ব্যাপার, খুলে বলতো।
ও আমার বউ আর বাচ্চাকে মেরে ফেলবে।
কে?
ওর নাম কুন্তি।
রাকিব শুরু থেকে সব খুলে বলে ফরহাদকে, একেবারে শুরু থেকে আজকের দিনটা পর্যন্ত। ফরহাদ মন দিয়ে শোনে সব, তারপর বলে,
আমার কয়েকটা জিনিস লাগবে।
কিরে?
এক, আমি তোর বাসাটা ঘুরে দেখতে চাই। দুই, বেঁচে থাকা অবস্থায় কুন্তি যেখানে থাকতো আমি সেখানে যেতে চাই। তিন নাম্বারটা হচ্ছে কুন্তির বরের সাথে আমি একটু কথা বলতে চাই। আর চার নাম্বার, আমি কি তোর বউর সাথে একটু কথা বলতে পারি?
ডাক্তার বলেছে ওকে কোনো স্ট্রেস না দিতে, প্রচন্ড মানসিক চাপের মধ্যে আছে ও। তুই যদি কোনো ধরনের মানসিক চাপ না দিয়ে ওর সাথে কথা বলিস তাহলে।
আরে বাবা, আমি প্যারা, তবে সাইকোলজিস্ট তো। এমন কিছু তোর বউকে জিজ্ঞেস করবো না যাতে তোর বউয়ের ক্ষতি হতো।
আচ্ছা ঠিক আছে।
এরপর কয়েকদিন বেশ দৌড়ঝাঁপ করে কাটে রাকিবের। মেয়েটা কিছুতেই হাসপাতাল থেকে যেতে চাচ্ছিল না, কিন্তু ওর শরীরের যে কন্ডিশন তাতে হাসপাতাল থেকে বাসায় আনলেই বড় বিপত্তি। অনেক বুঝিয়ে সুঝিয়ে তিন দিন কোনো মতে রাখা গেছে। মিতাকে যেদিন হাসপাতাল থেকে রিলিজ করলো সেদিনই ফরহাদ ওদের বাসে এলো। কিন্তু মিতা ফরহাদকে দেখে এমন আচরণ করলো যা রাকিব কল্পনাও করেনি।
আয় ভেতরে আয়।
তোর বউ কোথায়?
এখনো স্বাভাবিক নয়, বাসে আসার পর থেকে চুপচাপ লাইট অফ করে শুয়ে আছে।
কথা বলা যাবে তো?
হ্যাঁ ভেতরে চল না।
শরীরের মরণ আছে, আত্মার তো মরণ নাই। তুই না ভূতের ডাক্তার, জানোস না?
জানি, কিন্তু এটা জানি না আপনি এখানে কি করছেন।
আমি তো এখানে থাকতে আসি নাই, এখানে থাকতে আমার বড় কষ্ট হয়। আমার পাওনা করা গন্ডায় বুঝে পাইলেই আমি চলে যাব।
তো কি চান আপনি?
আমার মেয়েরে।
আপনি কেন বুঝতে পারছেন না, আপনার মেয়ে আর বেঁচে নেই, আপনার মেয়ে মারা গেছে।
কসুপুরা মাতা, সে কিনা আবার ডাক্তার।
একসময় বলছি না আত্মার মরণ নাই।
তাহলে কোথায় আছে আপনার মেয়ে?
বলবো না।
বলতে তো আপনাকে হবে। কি হলো আপনার কুন্তি?
আমি মিতা।
মিতা, আপনি আমার সাথে কথা বলুন।
মিতা গভীর ঘুমে তলিয়ে গেল। ফরহাদ আর রাকিব বেরিয়ে আসে। রাকিব এতক্ষণ চুপ করেছিল, কিন্তু তার বুকটা ফেটে যাচ্ছিল। সে বুঝতে পারছে মিতা একটু একটু করে সরে যাচ্ছে ওর কাছ থেকে। সে কিছুই করতে পারছে না। বাইরে এসে সে আর নিজেকে আটকাতে পারে না, হু হু করে কেঁদে উঠে।
ফরহাদ, আমি আর নিতে পারছি না রে, এমনটা এর আগে কখনো হয়নি।
আমি কিন্তু আন্দাজ করেছিলাম।
কেন এমন করছে? এতদিন তো বাইরে থেকেও চেষ্টা করেছে ওদের ক্ষতি করার, আজ একেবারে শরীরের ভেতরে। আমার মিতা বদলে যাচ্ছে, ও শেষ হয়ে যাচ্ছে, আর আমাদের বেবি।
মনের জোর হারাস না, সব ঠিক হয়ে যাবে, শান্ত হ। আচ্ছা, এবার আমাকে একটু পুরো বাড়িটা দেখাতে পারবি?
আচ্ছা চল।
কুয়াশা কুয়াশা
দ্বিতীয় পর্বে আমরা দেখি রাকিবের স্ত্রী মিতা, তাদের জীবনে অদ্ভুত অদ্ভুত সব ভয়ঙ্কর ঘটনা ঘটছে। আমার মনে হয় আমি কথা না বলে আমরা চলে যাই শেষ পর্বে, অর্থাৎ তৃতীয় পর্বে। দেখি কি অপেক্ষা করছে, রহস্যের উদ্ঘাটন হয় কিনা, অথবা রহস্য রহস্যই থেকে যায় কিনা। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি শেষ পর্বে। সঙ্গেই থাকবেন, শুনছেন কুয়াশা এপিসোডের সাথে। পুরো বাড়িটা ঘুরে দেখে ফরহাদ, একটা পরিচিত গন্ধ, একটা বিষয় সে পরিষ্কার, রাকিবের পরিবারের পিছু কুন্তি ছাড়বে না। তবে মিতার শরীর থেকে কুন্তিকে ছাড়াতেই হবে, এমনিতেও প্রেগনেন্ট, অ্যাডভান্স স্টেজ। এই অবস্থায় সাবধানে থাকতেই হয়, যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট ঘটে যায়, শরীরের ভার বহন করা কষ্টকর হয়ে যায়।
আর কুন্তির আত্মা ভর করলে যে স্ট্রেস চায় সেটা মিতা সহ্যই করতে পারে না। আর এর ইফেক্ট বাচ্চার উপরে পড়াও খুব স্বাভাবিক, কাজে একদম দেরি করা যাবে না।
কি করব বলেন, আপনি আমাকে বাধ্য করেন বারবার আসতে।
আমি তো বইলাই দিছি, আমার পাওনা করায় গন্ডায় বুঝে না পাইলে আমি যাবো না।
আপনার মেয়েকে জানতো?
আপনি আমারে দেবেন?
দেব, তবে একটা কথা দিতে হবে।
সত্য? ভূতের সাথে ভূতের ডাক্তারের সত্য?
হ্যাঁ তাই। আপনি আমার শর্ত মানলে আপনাকে আপনার পাওনা বুঝিয়ে দেব।
আমার মেয়েটারও দিবি?
সেটাই তো আপনার পাওনা, তাই না?
কি করা লাগবে?
মিতার শরীর থেকে সরে যান।
অত সোজা না।
আপনাকে আমার কথা শুনতেই হবে। আপনি শুধু মিতার ক্ষতি করছেন না, আপনি ওর সাথে থাকা ওদের বাচ্চাটারও ক্ষতি করছেন।
আমি ওর শরীর ছেড়ে দিলে বাচ্চাটার ভালো হইব?
হ্যাঁ।
ঠিক আছে, তাহলে যাবো না হয়।
সেই দিন কথা মতো কুন্তি মিতার শরীর থেকে বেরিয়ে যায়। তবে এ তো মিতা আর আগে মিতায় ফিরতে পারে না। সারাদিন ঝিপ মেরে থাকে, কোনো কথা বলে না, একদিকে তাকিয়ে থাকে তো থাকে, ডাকে শুনতেও পায় না। যতক্ষণ না গায়ে টাচ করে তাকে ডাকা হয়, একদম প্রাণহীন প্রাণী যান। এদিকে ফরহাদের আরো একটা কাজ বাকি, কুন্তির বাড়িতে যাওয়া। মিতাকে এভাবে এই অবস্থায় রেখে রাকিবের পক্ষে যাওয়া অসম্ভব হয়ে গেল। শেষমেশ ফরহাদ ঠিকানা নিয়ে একাই গেল। খুঁজে পেতে খুব একটা সমস্যা হল না, আশেপাশে লোকটাই দেখিয়ে দিল। কিন্তু গিয়ে যা দেখল,
বাড়িতে কেউ আছেন?
বলেছিলাম আমি, জাতি তাং হিদাং তম তাতি তাং হিদাং মম, মান রাখি নাই, মান রাখি নাই।
আমি একটু অমলের সাথে কথা বলতে চাই।
জাতি তাং হিদাং তম জাতি তাং হিদাং মম, আমি বলেছিলাম, এই অমল অমলই বলেছিল।
এ তো দেখছি পুরো পাগল, এর সাথে কি কথা বলবো। আচ্ছা, আপনার বউ কোথায় বলতে পারেন?
মরে গেছে, ছেড়ে গেছে। কে বলে পাগল, সে যেন আমার রয়েছে আজ বহু দূর, কেন এত কথা বলে অরে কুন্তি রে।
অমলের সাথে কথা বলে কোনো লাভই নেই, সে এখন বদ্ধ উন্মাদ। পাশের বাড়ির এক ব্যক্তির কাছে সে জানল এক ভয়াবহ কাহিনী। অমল আর কুন্তির সুখের সংসার কুন্তির মারা যাওয়ার অনেক আগেই শেষ হয়ে গিয়েছিল। বেচারা কুন্তি জানতেও পারেনি, জুয়ায় বুধ হয়ে অমলের কুন্তির প্রতি ভালোবাসা অনেক আগেই ফিকে হয়ে গিয়েছিল। মোহে পড়েছিল জুয়ার ঠেকের মালিকের মেয়ে মিনতির, সেভাবেই চলছিল। ঝামেলা তৈরি হল তখন যখন কুন্তি সন্তান সম্ভব হল। মিনতি অমলকে চাপ দেয় তাকে বিয়ে করার জন্য। অমল কিছুতেই কুন্তিকে তার জীবন থেকে আলাদা করতে চায়নি। সে চেয়েছিল গাছেরটাও রাখবে, আবার তলারটাও ঘোরাবে। কিন্তু অমলের এমন ইচ্ছে মিনতির আলতে বড় ঘা লাগে। তাই কুন্তিকে রাস্তা থেকে সরাতে মিনতি পরিকল্পনা করে ওকে পাগল বানিয়ে রাখার। তাহলে অমলের জন্য আবার বিয়ে করার পথ অনেকটা সহজ হয়ে যাবে। যেদিন কুন্তি বাথরুমে পড়ে গিয়ে আহত হয়ে হাসপাতালে যায়, সেদিন সকালে মিনতি তাকে আচারের সাথে ধুতুরার বিষ গুঁড়ো করে খাওয়ায়। একে তো ধুতুরার বীজের ক্রিয়া, তার উপরে অ্যানেস্থেসিয়া, সহ্য করতে পারেনি কুন্তি, ও মরতই।
অন্যদিকে অমর শেষ সময় বোধ করছে আসলে কুন্তিকে ছাড়া সে বাঁচতে পারবে না। সে জানতো না মিনতি কুন্তির সাথে কি করেছে, তাই সে চেয়েছিল তার বউ ফিরে আসুক তার জীবনে। বেচারা কুন্তি স্বামীর পরকীয়ার দাম দিতে গিয়ে জীবনটা হারাল, আর ভুল সময় ডাক্তার আর অমলের ভুল করে নেওয়া ভুল সিদ্ধান্তে কুন্তির মেয়েটা জীবনও গেল। কুন্তি মারা যাওয়ার পর প্রচন্ড অপরাধ বোধে অমল পাগল হয়ে যায়। বিয়ে করেও বটে মিনতিকে, কিন্তু কুন্তি অমলের জীবন থেকে যায়নি, সহ্য করতে পারেনি মিনতি। তাই একদিন অন্য একজনের হাত ধরে অমলের ঘর থেকে সে পালিয়ে যায়। ফিরে আসার পথে সে ক্লিনিক থেকে ঘুরে যায় যেখানে কুন্তির মৃত্যু হয়েছিল। ঢাকায় ফিরে রাকিবকে সব জানায় ফরহাদ।
তার মানে সেদিন আমার কোনো দোষ ছিল না?
ছিল। একটা শিশু তোর হাতে বাঁচতে পারত, তুই তাকে বাঁচাসনি।
আমি কি করতাম? এটা তো আমার ডিসিশন ছিল না, ওটা ওর হাজবেন্ডের ডিসিশন ছিল।
কিন্তু কিন্তু কুন্তি তো তার মেয়েকে হারিয়েছে।
আমি আমি সত্যি জানতাম না কুন্তির শরীরে ভেষজ বিষ ছিল।
তুই কেন? সেদিন ওটিতে থাকা নার্সরাও টের পায়নি, ভেবেছিল অতিরিক্ত রক্তক্ষরণের কারণে কুন্তির অবস্থা ক্রিটিক্যাল।
আই এম রিয়েলি সরি ফর হার। আমার আমার এখন খুব কষ্ট হচ্ছে কুন্তির জন্য।
এটাই হয়তোবা দরকার ছিল।
ও কি আমাকে এরপরেও ক্ষমা করবে না?
হয়তো কুন্তি ওর জীবনটাকে খুব ভালোবাসত, আমরা সবাই তো তাই চাই। আমরা চলে গেল, আমাদের সন্তানরা যেন আমাদের হয়ে এই পৃথিবীতে তার পায়ের ছাপ রাখে, তাহলে কোনো না কোনো ভাবে সেটা আমারও টিকে থাকা।
ঠিক যেমন আমি আমি বাবা হব এটা জানার পর থেকে আমি একটু একটু করে বদলেছি, জানিস।
শুধু বাবা হওয়া নয়, তোর জীবনে কুন্তির আগমনও একটা কারণ তোর বদলানো।
Agreed.
পাশের ঘর থেকে মিতার চিৎকার ভেসে আসে। ওরা দুজনেই ছুটে যায়। গোসল করতে বাথরুমে গিয়েছিল মিতা। ভেতর থেকে মিতা যন্ত্রণায় কাতরাচ্ছে। রাকিব কি করবে কিছুই ভেবে পায় না।
মিতা, মিতা, তুমি ঠিক আছো তো? কোনো ক্ষতি হয়নি তো?
রাকিব বাঁচাও আমাকে, আমার প্রচন্ড ব্লিডিং হচ্ছে, আমাকে প্লিজ বাঁচাও, আমাদের বেবিটাকে বাঁচাও।
আমি এক্ষুনি তোমাকে বের করার ব্যবস্থা করছি, তুমি একদম নড়বে না। ফরহাদ, ফরহাদ,
তুই বড় একটা চাদর নিয়ে রেডি থাক, আমি দরজা ভাঙার ব্যবস্থা করছি।
বাড়ির দারোয়ানকে ডেকে তিনজন মিলে দরজা ভেঙে তার মিতাকে বাথরুম থেকে উদ্ধার করে। পা পিছলে পড়ে গেছে, পেটে প্রচন্ড আঘাত পেয়েছে, ব্লিডিং হচ্ছে প্রচুর। কোনো মতে ধরাধরি করে হাসপাতালে নেয়। রাকিব হাসপাতালেই আছে, অপারেশন ইমিডিয়েটলি করাতে হবে, প্রচুর রক্ত দরকার। রাকিব প্রচন্ড নার্ভাস ফিল করছে, মিতার যদি কিছু হয়ে যায় কিংবা যদি ওদের মেয়েটার কিছু হয়। ওর নার্ভাসনেস দেখে অপারেশনের দায়িত্ব নেয় অন্য একজন সিনিয়র ডাক্তার। রাকিব ওটিতেই থাকে, তবে মিতার স্বামী হিসেবে একদম সহ্য করতে পারছে না মিতার ক্রিটিক্যাল কন্ডিশন। আর ভয় হচ্ছে রাকিব, যদি অশুভ কিছু ঘটে।
You have to be strong. Unfortunately, আমরা একজনকে বাঁচাতে পারবো, বেবিকে বাঁচানো হয়তো সম্ভব হবে না আমাদের পক্ষে। আঘাত পেয়েছিল
মিতা, ওর কোনো,
আমরা আমাদের সবকিছু দিয়ে চেষ্টা করছি।
মিতাকে বাঁচিয়ে দিন, ওর বেঁচে থাকাটা খুব জরুরি ডাক্তার।
কি হচ্ছে সব?
আপনারা আপনাদের কাজ করুন ডক্টর, এমনটা হবে জানাই ছিল আমার।
কি হইল মিসের বাসারে বাসাইবা না?
কেন বুঝতে পারছো না তুমি? আমি সামান্য ডাক্তার, আমি ঈশ্বর নই। আমি চাইলেই সব আমার মতন করে হয় না।
ঈশ্বর না, আমি চাই তোমার বাসারে।
রাকিব, কিছু একটা প্রবলেম হচ্ছে।
আমার আমার বেবিটা নেই, তাই তো?
নো, মিতার কন্ডিশন খারাপ, পালস পাচ্ছি না।
প্রতিশোধ নিচ্ছে কুন্তি, এক বছর আগে তার সাথে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিশোধ নিচ্ছে। কুন্তি রাকিবের কাছ থেকে মিতাকে কেড়ে নিয়েছে, আর বেবি তো অলরেডি ক্লিনিক্যাল স্টেট, নিঃস্ব করে দিতে চায় ওকে কুন্তি, কিন্তু কিছুতে সে কুন্তির কাছে হার মানবে না, নাকি দৌড়ে যায় হাসপাতালের বাইরে বসে থাকা ফরহাদের কাছে।
আমি জানতাম এমনটা হবে,
আমার বেবিটা এমনিতেই বাঁচবে না, মারাত্মক আঘাত পেয়েছে ও জানিস, এখন যদি মিথাকেও হারাতে হয়।
তোর বেবি কি বাঁচবেই না, মরে গেছে কি?
ক্লিনিক্যালি ডেথ সাসপেক্ট করছে।
তোর বেবির জন্য কি তোর একটুও খারাপ লাগছে না? সুখের কল্পনার একটা একটা দেয়াল খসে পড়ছে না, মনে হচ্ছে না? ইস, যদি কোনোভাবে বাচ্চাটাকে বুকে জড়িয়ে রাখতে পারতাম তাহলে যদি বাচ্চাটা বেঁচে থাকতো, মনে হচ্ছে না?
আমি কি
রাকিব, কুন্তি কখনোই তোর বেবির ক্ষতি চায়নি, যতবার যতবার তোদের সাথে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা তৈরি করেছে ঠিক ততবারই একদম লাস্ট মোমেন্টে গিয়ে ও ঠিক মিতা আর তোর বেবিকে সেভ করে দিয়েছে। আমার একটা কথায় মিতার শরীরে যেখানে সে জেগে বসেছিল সে সরে এসেছে, কোনো ক্ষতি হতে দেয়নি তোর বেবির, ও তোর বেবির ক্ষতি কখনো চাইনি। তুই ভয় পেয়ে ওকে ভুল বুঝেছিস,
কিন্তু বেবির কন্ডিশন ভালো না, এটা ডাক্তার বলার পর থেকে কুন্তি চাইছে মিতার ক্ষতি করতে, ও মিতাকে বাঁচতে দেবে না।
কুন্তি তোকে প্রেশারাইজ করছে, ও তোর বাচ্চাকে বেঁচে থাকার জন্য যতটা গুরুত্ব দিচ্ছে তুই বাবা হয়ে ততটা দিচ্ছিস না।
আমি কি করবো তাহলে?
তোর বাচ্চার জীবন চাইবি, ওকে মরতে দিবি না, দেখবি কুন্তিও তোর মিতাকে মরতে দেবে না।
রাকিব জানে না ঈশ্বরের কাছে কি করে প্রার্থনা করতে হয়, কি করে কিছু চাইতে হয়। সে উটিতে ঢুকে এক করে বসে হাত জোর করে অপারেশনের টেবিলের দিকে চেয়ে থাকে, সেই কোণ যেখানে সে প্রথম কুন্তিকে দেখে ভয় পেয়েছিল, ওখানে শুয়ে আছে মিতা আর তাদের আদরের ছোট্ট সোনামণি। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে দুজনে, ওদের দুজনকে বড্ড প্রয়োজন রাকিবের, আর কিছুই চায় না সে জীবনে, শুধু তার সবচেয়ে কাছের দুটো মানুষ থাকলে তার সব পাওয়া হয়ে যাবে। চোখ বন্ধ করে রাকিব, গড়িয়ে পড়ে কয়েক ফোঁটা অশ্রু। ঠিক সেই মুহূর্তে রাকিব অনুভব করে তার পাশে একদম গা ঘেঁষে বসে আছে কেউ, সেও কাঁদছে। রাকিব চোখ না খুলে বুঝতে পারে ও আর কেউ নয়, কুন্তি। এমন সময় ডাক্তার চিৎকার করে বলতে থাকেন,
রাকিব, ইটস আ মিরাকল মাই ডিয়ার, আমরা একটা অসাধ্য সাধন করে ফেলেছি।
থ্যাংক ইউ কুন্তি, থ্যাংক ইউ সো মাচ।
মিরাকলে বটে, বেঁচে যায় মা আর মেয়ে। এত বড় প্রাপ্তি যে রাকিবের জীবনে আছে তা সে কোনোদিনও স্বপ্নেও কল্পনা করেনি। একটা বিষয় আজ তার কাছে স্পষ্ট হয়ে গেল, তা হলো মানুষ চাইলে সব পারে। পৃথিবীতে মানুষের বেঁচে থাকার রসদ একটাই, আর তা হচ্ছে ভালোবাসা। ভালোবাসায় পারে অসম্ভবকে সম্ভব করতে, ভালোবাসায় পারে মৃত্যুকে জয় করতে। মানুষ পৃথিবীতে বাঁচতে চায় ভালোবাসা দিয়ে, ভালোবাসা নিয়ে। একটা বায়বীয় ব্যাপার, যাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, তার শক্তি ঈশ্বরের চেয়ে আমাকেও হার মানায়। কুন্তির জীবনে সে আগুন করা ভালোবাসা ছিল না বলে ওকে রাকিব হাজার চেষ্টা করেও বাঁচাতে পারেনি। রাকিবের সে চাওয়াতে তো আর ভালোবাসা ছিল না, ছিল অহং, ক্যারিয়ারের চিন্তা। কুন্তির প্রয়োজন ছিল অমূল্যের ভালোবাসার, পায়নি সে, তাই মৃত্যুই তার কাম্য হয়েছিল। সে চেয়েছিল তার ভালোবাসা সন্তান বাঁচুক এই পৃথিবীতে ভালোবাসা নিয়ে, সেটাও হয়নি, তাই সে মরে গিয়েও আবার ফিরেছিল। ফিরেছিল শুধু তার চাওয়াকে পূরণ করতে নয়, রাকিবের জীবনে ভালোবাসার মর্ম বুঝিয়ে দিতে। অমূল্য বেঁচে থেকেও মরে গেছে ভালোবাসাহীন হয়ে, আর রাকিব আজ ভালোবাসায় ভরপুর বলে হাসি মুখে বেঁচে আছে তার কাছের মানুষদেরকে নিয়ে। ঘটনা এখানে শেষ নয়, আরো বড় এক বিষয় অপেক্ষা করছিল রাকিবের জন্য। মিতাকে আইসিইউতে নেওয়া হয় তাড়াতাড়ি করে, নার্স রাকিবের কোলে তাদের মেয়েকে দেয়। রাকিব চমকে ওঠে, কাকে দেখছে সে? হুবহু সেই মেয়ে, কুন্তির মেয়ে, একই রকম, একটুও অমিল নেই। তবে কি এই জন্যই কুন্তি বলেছিল আত্মার তো মরণ হয় না? কুন্তির মেয়ে আবার রাকিবের মেয়ে হয়ে ফিরে এসেছে কুন্তির ভালোবাসার পৃথিবীতে। ফরহাদ ঠিকই বলেছিল, কুন্তি কখনোই মিতা বা তাদের মেয়ের ক্ষতি করতে চায়নি,
বরং ওদের অজান্তে মা মেখে আঁচড়ে রেখেছে। রাকিব হয়তো জানত না, কিন্তু কুন্তি তো জানে এই মেয়ে তারও মেয়ে। রাকিবের সত্যটা মিতাকে কখনোই বলেনি, ও তো আর কুন্তির মেয়েকে দেখেনি। প্রত্যেক মায়ের কাছে তার সন্তান একান্ত নিজের ভালোবাসার ধন, ওর মেয়ে যে কুন্তিরও ভালোবাসার ধন। এটা জেনে যদি মিতার কষ্ট হয়, তার থেকে বরং গোপনই থাক, বড় স্বার্থে সত্য গোপনে কোনো পাপ নেই। এরপর আর কখনো কুন্তি তাদের জীবনে ফিরেও আসেনি, ফিরে আসেনি অশরীরী হয়ে এই পৃথিবীতে। এই পৃথিবীর মাটি ছুঁয়ে আছে তার সন্তান। এখন কুন্তির মৃত্যুতে আর কষ্ট নেই, না পাওয়া নেই। এতক্ষণ ধরে শুনছিলেন আজকের গল্প, যার নাম কুন্তির শেষ ইচ্ছে। লিখেছেন সাকিব ফারজানা, নাট্যাংশ পরিচালনায় ছিলেন সাকিব ফারজানা এবং সাউন্ডে ছিলেন খন্দকার গালিব। জানিয়ে দিচ্ছি কুন্তির শেষ ইচ্ছে যারা যারা অভিনয় করেছেন তাদের নামগুলো। কুন্তির চরিত্রে অভিনয় করেছেন সাকিব, রাকিবের চরিত্রে রেহান, মিতার চরিত্রে শেহনিলা, ফরহাদের চরিত্রে আবি, সাইকের চরিত্রে রিফা, নার্সের চরিত্রে নিতুল, সিনিয়র ডক্টরের চরিত্রে সেতু, অমলের চরিত্রে শুদ্ধ এবং শিবরার চরিত্রে অভিনয় করেছেন জাসিয়া। এই ছিল আজকের কুয়াশার গল্পের কলাকুশলীদের নাম। আগামী সপ্তাহে ঠিক একই সময়ে আবার কুয়াশা এক্স ফাইলস এবং কুয়াশা নিয়ে হাজির হচ্ছি আমি আজ শর্মিন। সেই পর্যন্ত এবিসির সঙ্গে থেকে খুব ভালো থাকবেন।
Exclusively on FusionBD.com.